exclusively on FusionBD.com.
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি আরজে কিবরিয়া বলছি ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেল থেকে। আমাদের চ্যানেলটি হচ্ছে www.youtube.com/dfm904। যেই অরিজিনাল চ্যানেলে এই মুহূর্তে আপনারা আছেন, তো সবাইকে অনুষ্ঠান শোনার আগে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। এখানে সাবস্ক্রাইব বাটনটি আছে, প্লিজ ক্লিক করবেন। পাশে একটা বেল বাটন আছে, বাটনটি অন করে নেবেন। সবার প্রতি রিকোয়েস্ট থাকছে, থ্যাংক ইউ ভেরি মাচ।
এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিন ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। শুনছেন আরজে কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্পে। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং আজকে আমার সঙ্গে একজন গেস্ট না, আজকে আমার সঙ্গে গেস্ট আছে 1, 2, 3, 4, 5, 6, 7, সাথে সাথে আরো দুজন গেস্ট। মানে এই সাতজন হচ্ছে মূল গেস্ট, কিন্তু এই সাতজন গেস্টকে সাপোর্ট করার জন্য আরো দুজন, টোটাল হচ্ছে 9 জন গেস্ট। এবং এই 9 জন গেস্ট কেন স্টুডিওতে সেটা আমি একটু পরেই বলছি, তার আগে অনুষ্ঠানের কিছু ফর্মালিটিস আছে সেটা আপনাদেরকে বলে নিই। জীবন গল্প মূলত মানুষের জীবন গল্প বলার প্ল্যাটফর্ম, এবং এখানে বিভিন্ন ধরনের মানুষ আসেন, সেটা নতুন করে বলার কিছু নেই। সেই গল্প কখনো আমাদেরকে কাঁদিয়েছে, কখনো আমাদেরকে হাসিয়েছে, অন্যরকম অনুভূতি দিয়েছে, অনুপ্রেরণা দিয়েছে, জীবনে নতুন করে ঘুরে দাঁড়াবার সাহস দিয়েছে। এই যে দেওয়া, পাওয়া, না পাওয়া সবকিছু মিলিয়ে আমাদের জীবন গল্প প্রতিদিন বুধবার রাতে যেটা প্রচারিত হয় সেটা প্রতি পর্বেই নতুন। কারণ আমার যতটুকু মনে পড়ে যে আজ পর্যন্ত কোনো গল্প আমরা আমাদের এইখানে রিপিট করিনি, তো সেদিক থেকে এই অনুষ্ঠানে আসলে নতুন করে বলার কিছুই নেই। আমাদের প্রাণের অনুষ্ঠান, আমাদের ভালোবাসার অনুষ্ঠান। মানে এই প্রাণ মানে কিন্তু আমি আসলে প্রাণের বিজ্ঞাপন করছি না, যদিও বলাটা প্রাসঙ্গিক হয়ে যায় কারণ আমাদের সঙ্গে প্রাণী আছে। প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, এই প্রাণ মানে আমি অন্তরকে বুঝিয়েছি। যাই হোক, তো আমার সঙ্গে যারা গেস্ট আছেন তাদের সঙ্গে পরিচিত হওয়ার আগে আপনাদেরকে একটু বলতে চাই, আমি যতটুকু জানি ততটুকু, তারপরে ওনাদের মুখ থেকে আমি শুনবো। সেটা হচ্ছে, আমি জানি না এর আগে বাংলাদেশে এরকম কোন ঘটনা ঘটেছে কিনা, কিন্তু আমার জানা মতে বোধহয় এটাই প্রথম যে পথ শিশু যারা আছেন, রফিকুন নবী অনেক আদর করে তাদেরকে নাম রেখেছিলেন টোকাই, যদিও টোকাই শব্দ নিয়ে এখন আমাদের অনেক আপত্তি আছে সভ্য সমাজে, বা আমরা এটার ব্যবহার করতে চাই না। তো এই পথ শিশুদের, আমি এরকম একটা টেলিভিশনের রিপোর্ট দেখলাম কিছুদিন আগে যে এই পথ শিশুরা আইসিসি থেকে আমন্ত্রণ পেয়েছে, মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, বাংলাদেশের পথ শিশুরা প্রায় 9 থেকে 10 জন বা 11 জনের মতো তারা দেশের বাইরে খেলতে যাবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা হলো সেটা হচ্ছে, নিউজটার ফোকাসটা ছিল এরকম যে যারা আমন্ত্রণ পেয়েছে তারা খুব ভালো খেলে নিশ্চয়ই সে কারণে আমন্ত্রণ পেয়েছে, কিন্তু বাংলাদেশের কিছু ফর্মালিটিস আছে যেটা তারা করতে পারছে না, এবং সেই ফর্মালিটিসের কারণে জিনিসটা আটকে আছে। ফর্মালিটিসটা হচ্ছে এটাই যে তাদের পাসপোর্ট নেই। এই যে পাসপোর্ট, এই পাসপোর্টের জায়গায় অনেক প্রশ্ন তৈরি হয়ে যায়, এবং সেই প্রশ্নের উত্তর কি কিংবা সেই প্রশ্নের জায়গাতে বসে আসলে সমস্যাগুলোর সমাধান কি, কিংবা এই পথশিশুরা আসলে কারা যারা এত বড় একটা সম্মানের জায়গায় আমাদেরকে মানে সুযোগ করে দেবার একটা জায়গা তৈরি করেছে, সবকিছু মিলিয়েই আমাদের আজকের অনুষ্ঠানটা একটু অন্য অনুষ্ঠানের চাইতে ব্যতিক্রম। তো বুঝতেই পাচ্ছেন যে আমার এখানে নয়জন গেস্ট কেন। তো চলুন আমি যে পথশিশুরা আমার স্টুডিওতে এই মুহূর্তে আছেন তাদের সাথে একটু আপনাদের পরিচয় করিয়ে দিই, তারপরে আমি আসলে মূল বিষয়টা ওনাদের কনসার্ন যারা এখানে যে দুজন আছেন তাদের কাছ থেকে আমি শুনব। আমি প্রথমে ওদের একটু পরিচয়টা নিয়ে নিই। জি, মাইক্রোফোনটা একদম ডান দিকে দিয়ে দাও। হ্যাঁ, তোমার নামটা বলো, কাছে নাও মাইক্রোফোনটা, কাছে নাও।
আমার নাম আবুল কাশেম।
আবুল কাশেম, বয়স কত তোমার? তোমার বয়সটা তোমার জানা নাই?
১৩।
আনুমানিক ১৩ নাকি একদম সঠিক? ১৩। ১৩, আচ্ছা। কাশেম, বয়স ১৩। আজকে আমি একটা কথা বলে নেই, অনেক কিছুই কিন্তু আনইউজুয়াল মনে হবে আপনাদের কাছে, কারণ আমাদের আর ১০টা শিশু যেভাবে পরিবারে বড় হয় ওদের বড় হওয়াটা সেরকম না। আশা করি মনোযোগ দিয়ে অনুষ্ঠানটা শুনবেন, কারণ আজকের অনুষ্ঠানে আমি বিশ্বাস করি অনেক কিছুই পাওয়ার আছে। কাশেমের পরে, হ্যাঁ, তোমার নামটা বলো।
আমার নাম রুবেল, আমার বয়স ১২।
১২ বছর। আমি কিন্তু এত নাম মনে রাখতে পারবো না, আমি যতবারই যাবো আমার নাম জিজ্ঞেস করো আমার নাম মনে থাকে না। কাশেমের পরে রুবেল, রুবেলের পরে আপনার নামটা বলেন ভাই।
আমার নাম নিজাম, আমার বয়স ১৫ বছর।
নিজাম, আচ্ছা, বয়স হচ্ছে ১৫ বছর, তার মানে কাশেম, রুবেল, নিজাম। নিজামের পরে তোমার নামটা বলো।
আমার নাম সানিয়া মির্জা, আমার বয়স ১৬।
তোমার নাম সানিয়া মির্জা, তোমার অরিজিনাল নাম কি আসলে সানিয়া মির্জা নাকি অন্য কোনো নাম ছিল?
সানিয়া, কিন্তু কয়েকজন আদর করে মির্জাটা রেখেছে, পরে আমিও সানিয়া মির্জা সবাইকে বলি।
কত বছর বয়স তোমার বলছিলাম?
১৬
বছর। মানে ওদের নাম মনে না থাকলে আমার তোমার নামটা মনে থাকবে। ওকে, পরের জনের কাছে আসে, তোমার নাম বলো।
আমার নাম জেসমিন, আমার বয়স ১৫।
জেসমিনের বয়স ১৫ বছর, আচ্ছা, তারপরের জন?
আমার নাম সুমি, ৫০+।
ফিফটি প্লাস কিভাবে হয়, মানে ১৫+, আচ্ছা, ১৫ বছর প্লাস, তারপরে তুমি ৫০। ওকে, তারপরের জন?
আমার নাম মোহাম্মদ রাসেল, আমার বয়স ১৫।
রাসেলের বয়স হচ্ছে ১৫। আচ্ছা, আমি চেষ্টা করে দেখি আমি সবার নাম বলতে পারি কিনা। প্রথমে ছিল কাশেম, কাশেমের পরে রুবেল, রুবেলের পরে হচ্ছে
নিজাম,
নিজামের পরে হচ্ছে সানিয়া মির্জা, সানিয়া মির্জার পরে হচ্ছে ভুলে গেছি জেসমিন, জেসমিনের পরে সুমি, সুমির পরে হচ্ছে লাস্ট তোমার নাম
রাসেল।
আর বেশ কয়েকবার চেষ্টা করলে হয়তো বা পারবো। তো এরা হচ্ছে আমাদের আজকের গেস্ট, এবং এদেরকে নিয়ে যারা কাজ করছেন লম্বা সময় ধরে তাদের অভিভাবক দুজন আমার সঙ্গে আছেন, আপনাদের পরিচয়টা একটু দেন প্লিজ।
আমার নাম সোহেল রানা।
সোহেল রানা, সোহেল রানা ভাই কি করছেন আপনি, এদের সাথে আপনার সম্পর্কটা কি?
আচ্ছা, ওদের পারমানেন্ট একটা শেল্টার হোম আছে যেখানে ওরা এখন থাকে, এটা হচ্ছে আমাদের লিডরি একটা প্রোগ্রাম, সেটা হচ্ছে পিস হোম।
পিস হোম, আচ্ছা,
পিস হোম। সেই পিস হোমে আমি ম্যানেজার হিসেবে আছি।
আচ্ছা, ওখানে আপনার ক্যারিয়ার?
জি, এখানে।
কতদিন যাবত আছেন
এখানে? ৪ বছর বেশি হয়ে গেছে।
ওকে, ঠিক আছে। নামটা কি যেন বলছিলেন?
সোহেল
ভাই। আচ্ছা, আপনার নামটা একটু বলেন ভাই।
আমার নাম আবু বকর সিদ্দিক জাবের।
আচ্ছা,
আমি কাজ করছি লিডোতে প্রায় ৭ বছর।
আচ্ছা,
তখন ওই হোম হয়নি আর কি।
ওকে, তার মানে আপনি ওখানকার একজন কর্মচারী নাকি?
আমি তো ভলান্টিয়ার ওখানে।
ও আচ্ছা আচ্ছা। জাবের ভাই এবং সোহেল এনার একটা প্রতিষ্ঠানের লিডো, লিডো বেসিক্যালি পথ শিশুদের নিয়ে কাজ করে।
এটা হলো আপনার লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের একটা শর্ট ফর্ম হল লিডো।
বিউটিফুল। লিডোর দুজন কনসার্ন এবং লিডোতে মূলত এরা থাকেন, লিডো নিয়ে আমাদের কথা পরে হবে, কিন্তু তার আগে আমরা আপনাদের দুজনের কাছ থেকে আমরা একটু জানতে চাইব যে আসল ঘটনাটা আসলে কি, ওদের ওরা আইসিসি থেকে আমন্ত্রণই পেল বা কিভাবে, বা মানে আইসিসিতে যাওয়ার প্রবলেমটাই বা আসলে কি?
বেসিক্যালি আপনার যেই সংগঠনটা প্রতি বছর আপনার বিশ্বকাপের আয়োজন করে তারা হল স্ট্রিট চাইল্ড ইউনাইটেড।
আচ্ছা,
এটা ইউকে বেসড একটা অর্গানাইজেশন।
ওকে,
ওরা প্রতি বছরই আয়োজন করেছে। এর আগে ওয়ার্ল্ড কাপ যখন হয়েছিল সাউথ আফ্রিকাতে, তখন সাউথ আফ্রিকা আয়োজন করেছে, অলিম্পিক আয়োজন করেছে। তো এবার প্রথমবার মতো তারা আয়োজন করতে যাচ্ছে হল ক্রিকেট।
আচ্ছা,
তো ক্রিকেট আয়োজন করতে যাচ্ছে, এবং সেক্ষেত্রে বাংলাদেশ যেহেতু ক্রিকেটের একটা জায়গা, এখান থেকেও তারা আবেদন চেয়েছে আর কি।
আপনারা আবেদন করেছেন?
আমরা আবেদন করেছি এবং তারা আমাদের দ্বারা সিলেকশন।
এক্ষেত্রে
তারা যেটা করেছে, তারা মেলিলেবন ক্রিকেট ক্লাব লর্ডস যাদের দায়িত্বে আছে তাদের সাথে জয়েন্টলি এই কাজটা করছে, এবং সেখানে আইসিসিকে তারা কনসার্নটা রেখেছে। এবং আমরা যখন এই আমন্ত্রণ আমাদের যখন পেয়েছি, মজার বিষয় হলো গত অক্টোবর আমাদের একটা সামিট হয় ইউকেতে, সেখানে আমাদের সাথে আরো প্রায় ৯টা দেশ যাচ্ছে আর কি। তো মোট ৯টা দেশ আছে, আমরা আসলে আরো ৮টা। তো সবারই পতাকা ওখানে ছিল, এখন লিডোকে কেউ মানে কেউ বলছিল না, বাংলাদেশ,
বাংলাদেশ।
এটা অনেক গর্বের বিষয় যে বাচ্চাগুলো বাংলাদেশ রিপ্রেজেন্ট করতে যাচ্ছে। ব্যাপারটা এইভাবে ঘটেছে, এবং আইসিসি চিঠি দিয়েছে বিসিবিকে। দেন বিসিবি আমাদেরকে।
কিন্তু এখানে তো ছেলে মেয়ে বোথ আমরা দেখতে পাচ্ছি,
এটা ওরা যেহেতু প্রথমবার, যেহেতু যেহেতু পথ শিশু প্রথমবার, তো সেক্ষেত্রে কতটুকু পাবে না পাবে, কিভাবে ঘটবে,
এই জন্য ওরা সব সব ক্যাটাগরি একসাথে মিক্স
করেছে। নেক্সট ইয়ার তো মানে আলাদা করে করেও করা।
মানে ওরা কি গিয়ে এখানে খেলবে নাকি কোনো কিছু জাস্ট পার্টিসিপেট?
ওখানে গিয়ে ওরা খেলবে, ওদের ওখানে খেলা হবে। এবং
খেলাটা কাদের সঙ্গে হবে?
আরো প্রায় আটটা দেশ আছে
ওদের সঙ্গে আমাদের ওখানে কম্পিটিশন
হবে। খেলা হবে আপনার ক্যামব্রিজে এবং লর্ডসে।
ও মাই গড।
আর এর পাশাপাশি আমাদের জন্য মানে সুসংবাদ হলো, আমাদের বাংলাদেশের এই শিশুরাই ওখানকার পার্লামেন্ট মেম্বারদের সাথে একটা ডিনারের আমন্ত্রণ পেয়েছে এবং পাশাপাশি ওখানে ওদের সাথে প্রীতি ম্যাচ খেলার।
বিউটিফুল। এটা শুধু এখানেই শেষ না, আমরা অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে আরো জানবো আসলে কি ঘটতে যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে বাধা সেখানে একটাই, সেই বাধাটা আপনাদের মুখ থেকে শুনি, বাংলাদেশি পাসপোর্ট, রাইট? ওকে, আচ্ছা, এই পাসপোর্টের জায়গাটায় আমাদের আসলে কি করার আছে, অগ্রগতি কতটুকু? সেখানে আমরা আসলে নেগেটিভ কোনো কিছুই বলছি না, কারণ এগুলো সবই জানি এখন প্রসিডিউর অবস্থায় আছে। এগুলোর জন্য সাধারণ মানুষ অনেক বেশি আওয়াজ তুলছে, কারণ এটা আমাদের অনেক বড় একটা সম্মানের এবং বাংলাদেশ সরকারের ব্যাপারে খুবই আন্তরিক। আমরা তার আগে, প্রিয় শ্রোতা, অনুষ্ঠান যেহেতু জীবন গল্প, আমরা এই নয়জনের জীবন গল্প আপনাদের সামনে উপস্থাপন করতে চাই এবং এটাই হচ্ছে আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য। এবং একই সাথে এদের যেই সমস্যাটা আছে, আমরা আমাদের অনুষ্ঠানের জায়গাটা থেকে একটা জোর দাবি বা একটা প্রত্যাশা বা একটা চাওয়া থাকবে সরকারের কাছে, যে সেই চাওয়াটি এই বিরল সম্মানের অধিকারী করার যে সুযোগটি, সেটা যেন সরকার আমাদেরকে দেয়। তো আমরা শুরু করতে চাই, প্রথমেই হচ্ছে কাশেমকে দিয়ে আমি শুরু করব। কাশেম, তোমার বয়স হচ্ছে ১২ বছর ১৩ বছর। তো তুমি একটু বলো, তোমার কি মনে আছে ছোটবেলা থেকে, কোথা থেকে আসছো, কি লাইফের স্টোরিটা আসলে কি, শুনি ঘটনাটা আমাকে বলো, মানে কিভাবে কিভাবে কোথায় কি হয়েছে না হয়েছে একটু বলো। মনে নাই কোনো কিছু? কোথায় হারাই গেলা বা কি হলো, প্রথম কি মনে পড়ে, কোথা থেকে কোথায় গেলা, এখানে আসলা কিভাবে, কেমনে কি হলো?
এখানে
মাইক্রোফোনটা কাছে নাও, কাছে নাও।
আমার বাড়ি চিটাগাং।
আচ্ছা,
কোথায় ওটা জানি না, কিন্তু আমি হারাই গেছি ছোটবেলায়। হারানোর পর বটতলি স্টেশন আছে চিটাগাং।
আচ্ছা,
আসার পর ট্রেন উঠি ঢাকা আসি।
একা একাই?
একাই।
বয়স কত? মানে অনেক ছোটবেলার ঘটনা এটা। আচ্ছা,
আসার পর আমি টঙ্গী স্টেশনে যাই, যাওয়ার পর ওখানে একটা সেন্টার আছে, সেন্টারে থাকি, ওখানে থাকি কিছুদিন, থাকার পর আবার আসি উড়ি, এসে আবার সিলেট যাই। সিলেটে
খাওয়া দাওয়া করতে কোথায়? সময়
খাওয়া দাওয়া ওখানে করতাম।
কিভাবে খাইতো? তুমি তো ছোট মানুষ, কিন্তু তোমাকে দেওয়ার কথা না, কি করতে তুমি?
সিলেটে গেছিলাম একা একাই।
যাওয়ার
পর সাদারের মাদার আছে,
মাজারে গেলে খাবার পাওয়া যাবে? কেমনে বুঝতাম?
বুঝতাম না, ওখানে গেছি, যাওয়ার পর ওখানে থাকছি কদিন, থাকার পর ওখানে দেখি খাবার দেয়, ওইটা দেখি খাই, ওইটা খাওয়ার পর আবার ওখান থেকে এসে উঠি, সে সদরঘাট যাই। সদরঘাট?
তুমি হারাই গেছো বাসা থেকে, তোমার খারাপ লাগতো না? বাবা মায়ের কথা মনে পড়তো না?
পড়তো, কানতাম।
আচ্ছা, তো একটু মাইক্রোফোনটা কাছে নাও তো ভাই। একটা যেটা হচ্ছে যে বাপ মায়ের তাহলে তো চেহারা মনে আছে তোমার? বাবা মা কোথা থাকে সেটাও জানো না? ভেরি ইন্টারেস্টিং। ওকে, তারপর
আমি সদরঘাট যাই, সদরঘাট যেয়ে পানি বেচি, একটু বড় হয়েছি।
পানি বিক্রির কথা তোমাকে কে বলে?
ওখানে যাই, ওখানে যাই একটা সদরঘাটে থাকি, থাকার পর একটা লোক এসে বলে তুমি এখন কি করো, আমি ওখানে থাকি, ওখান থেকে আসছি, সব বলছি, বলার পর উনি আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে পানি বেচার পর প্রতিদিন যে এত পানি বেচি এত টাকা দেয়, একটা বেচে ২ টাকা করে দেয়, পানি বেচে বোতল টোকায় থাকতাম। থাকার পর ওখান থেকে আবার ওখানে আবার সেন্টার আছে, নাইট সেন্টার আছে আর সাব সেন্টার আছে, ওখানে রাত্রে থাকতাম নাইট সেন্টার আর দিনে থাকতাম সাব সেন্টার, এরকম করে থাকছি। থাকার পর আবার এসে বসছি, আসার পর আবার টঙ্গি গেছি, টঙ্গি আবার ওই সেন্টার থেকে, তারপর কয়দিন পরই আবার এসে পড়ি, আসে আবার আপন সেন্টার আছে, আপন সেন্টার আসি, ওখানে ৬ মাস থাকি, ৬ মাস থাকার পর আমি আবার ৬ মাস ওখান থেকে আবার লিডোতে আমাকে আনি, আনার পর ওখানেই এখন আছি, ওখানে পড়ালেখা করি।
লিডোতে তোমাকে কে নিয়ে আসলো?
ওখানে একটা ভাইয়া ছিল।
আচ্ছা, আপনারা কি ও চতুর্ক বোলের বাইরে কোন ইনফরমেশন দিতে পারবেন ওর সম্পর্কে? সোহেল ভাই,
জি, ও কাশিম হচ্ছে আমাদের হচ্ছে যে ওর মানে কথা অনুযায়ী আমরা যখন একটা বাচ্চাকে উদ্ধার করে নিয়ে আসি রাস্তা থেকে, নিয়ে আসার পরে ৬ সপ্তাহ আমরা ওই বাচ্চাটার সাথে একের পর এক দেখা দুই একদিন পর পর তার সাথে বসে তার তথ্যগুলো আবার নেওয়ার চেষ্টা করি যে আসলে ও কোথেকে এসছে, ও ঠিকানাটা কিভাবে আমাদেরকে দিচ্ছে। ঠিকানাটা দিলে সেই ঠিকানা অনুযায়ী আমরা একটা সময় পরে মানে সেই ঠিকানা যোগাযোগ করার চেষ্টা করি। আমরা কোনোভাবে যদি ফ্যামিলিটা পেয়ে যাই তাহলে আমরা আমাদের প্রথম কাজ হচ্ছে ফ্যামিলি থেকে বাচ্চাটাকে রিইন্টিগ্রেট করা, একত্রীকরণ করে দেয়া, এবং সেই ওর বাচ্চার তথ্য অনুযায়ী যদি আমরা সেই আইডেন্টিফাই করার পরে বা ট্রেস করার পরে আমরা দিয়ে আসি। আর যদি না পাওয়া যায় তখন আমরা ওর সাথে আবার পুনরায় বসি যে আসলে অ্যাড্রেসটা ঠিক হলো কিনা ভুল হলো, আবার চেষ্টা করি। এইভাবে যোগাযোগ করতে করতে যদি লাস্ট পর্যায়ে মানে একটাই বারবার বলে চেঞ্জ হয় না, তখন ওই অ্যাড্রেসটা অনুযায়ী আমরা থানাতে যোগাযোগ করে পুনরায় আবার দেখি যে ওখানে আসে
না। এটা তো আপনাদের সিস্টেম, ঠিক আছে, কিন্তু কাসেম সম্পর্কে, কাসেম নিজের সম্পর্কে যেটুকু বললো, এর বাইরে কোনো কিছু ইন্টারেস্টিং কিছু আছে কিনা ওর সম্পর্কে, যেটা ও বলেছে জানা আছে কিনা আপনার?
ও বাইরে যেটা ওর, আমরা তো বাচ্চা উদ্ধার করে রাস্তা থেকে উদ্ধার করি, উদ্ধার করে আমাদের প্রথম বাচ্চাটা কি করছে ওখানে সেটা দেখি, তার সাথে কথা বলে আমাদের উদ্ধার করা, আর বাকিটা হচ্ছে ওর সাথে সময়ের পর সময় বসে বসে।
না সেটা সিস্টেম, বাট আমরা জানেন কিনা কাসেম সম্পর্কে আর কোনো কিছু?
কাসেম ওর কথা সেটা হচ্ছে যে ও ছোটবেলায় চলে আসে, ওর কোনো অ্যাড্রেস মানে ঠিকভাবে বলতে পারে না, চাষি টাকাঙ্গি বলতে পারে, এই জন্য ওর কোনো মানে ওর অ্যাড্রেস ওর মাকে খুঁজে পাওয়া যায় না।
আপনার কত বছর বয়সে ওকে নিয়ে আসেন?
ও আমাদের এখানে আছে দু বছর থেকে।
দু বছর বয়স থেকে?
ও এখন আছে
এখন দু বছর, তার মানে এগারো বছর বয়সে এসছে।
লিডুতে আছে দু বছর থেকে, আমাদের উদ্ধার করা দু বছর।
তুমি কাসেম, তোমার কাছে আবার যাই, সেটা হচ্ছে তুমি তো রাস্তাতেই ঘুমাতা একটা সময়, তাই কি? রাস্তায় ঘুমাতা, ওখানেই খাওয়া দাওয়া, কোন অভিজ্ঞতা আছে? এখন তো প্রতিষ্ঠানে থাকো সেটা ঠিক আছে, ওই সময় কিরকম মানে জীবনযাপন কেমন ছিল একটু বলো না আমাদেরকে, আমরা তো আসলে জানি না। আমরা শুধু
তো রাস্তায় থাকতে খাবার পাইতাম না, কিছু পাতাম না, কাগজ চোর পাইতাম না, আর অনেক কিছু পাইতাম না।
তো থাকতে কেমন, কেমন ঘুমাইতাম?
এদের রাস্তায় থাকতাম, একটা কাপড় পিঁধে রাখতাম, গোসল করতে পারতাম না, পানি মুনি পাইতাম না, তারপর ওই দিয়ে আপনি আসে। তোমার
কে নিয়ে আসে? আপনি আসে,
একটা ভাইয়া আমাকে আপনি নিয়ে যায়। আপনি আসার পর
একটা ভাইয়া, হ্যাঁ, আপনি যাওয়ার পর
ওখান থেকে আবার লিডোতে আমাকে।
আচ্ছা, তো ওই ভাইয়াটা কি তোমাকে কি বলেছিল?
ভাইয়া বলছে তুমি এখানে থাকো, তুমি এখন থাকো কেন, রাস্তায় থাকো তো ভালো না, রাস্তায় কত কিছু কত পুলিশে মারধর করে, পুলিশে যেটা পারি একটু করে। সেজন্য আমাকে ওখানে বলছে আমাকে একটা সেন্টার আছে, তুমি যাবা? আমি বলছি হ্যাঁ যাবো। যাই ওখানে, যাওয়ার পর ওখানে থাকি। থাকার পর
তুমি যে এই যে রাস্তায় থাকতে রাতের বেলা একা একা ঘুমাতে সমস্যা হতো না?
না,
ঘুমাতে কোনো সমস্যা হতো না,
পুলিশরা মারধর করতো,
পুলিশরা মারধর করতো আর ই করতো না, মানে ভয়, ভূতের ভয় লাগতো না? তুমি তো অনেক ছোট বেলা,
অনেক তো মানুষ ছিল ওখানে।
ও অনেক, তোমার মতো মানুষ থাকে, তোমার মতো অনেক অনেক ছেলেমেয়েও ছিল এখানে,
ছোট ছোট বাচ্চারা ছিল আমার থেকে একটু বড় বড়।
তো অসুখ সসুখ হলে কি করতো? অনেক সময় দেখা যায় না একটু অসুখ হলো, জ্বর হলো,
অসুখ হলে আবার এখানে একটা ক্লাস হতো আমাদের।
ও ক্লাসও নিত
লোকজন? হ্যাঁ, ওই যে এয়ারফুডে চার নম্বর লাইনের একবার শেষ মাথায় একটা ক্লাস হতো আমাদের, শিশুপল্লী, শিশুপল্লী ক্লাসটা হতো। ওখানে সবকিছু একবার তিন সপ্তাহে তিন দিন আসতো, তিন দিনই খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া দিত, দুবেলা দুদিন দিত হলো রুটি আর কলা, আর সপ্তাহে একদিন দিত হলো খাবার ভাত।
ঈদের দিন বুঝতা, আজকে ঈদের দিন, এটা বুঝতা কোন দিন ঈদের দিন, কোন দিন আনন্দ উৎসব আছে, এগুলো বুঝতা?
ঈদের দিন হলে তো বলে দিত ওই যে শিশুপল্লীর বাইরে।
একটু কড়া যখন মন বসে না কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে, প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। বুঝতেই পাচ্ছেন আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আরজে কিপ্রি আপনার সাথে রয়েছি, ছোট্ট একটা বিরতি। শুনছেন আরজে কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। স্টে টিউন্ড সানডে অ্যান্ড ওয়েনেসডে উইথ মি আরজে কিবরিয়া, অনলি অন ঢাকা এফ এম 90.4। শুনছেন আরজে কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। ছোট্ট একটা বিরতির পর প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্পে। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গেই রয়েছি। আর বিরতিতে যাবার আগে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি নিয়ে যে কথাটা বলেছিলাম আবারও বলছি, সিচুয়েশন যখন একটু কড়া, যখন মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে। প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। যারা এই অনুষ্ঠানে আসতে চান আমাদেরকে ফোন দেবেন এবং ফোন নম্বরটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। আমাদের এই অনুষ্ঠানটি, শুধু আমাদের এই অনুষ্ঠানটি না, আমি বলব যে বাংলাদেশের রেডিওর একটা মাত্র অনুষ্ঠান, একটা না দুটো অনুষ্ঠান, বুধবার এবং রবিবার এই দুটো অনুষ্ঠান যখন রেডিওতে প্রচার হয় তখন একই সময়ে ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেলে প্রিমিয়ার হয়। এবং ইউটিউবে শোনার সুবিধা হচ্ছে যে ওখানে একেবারে নন স্টপ চলতে থাকে। সো যারা ইউটিউবে আসেননি আমাদের ঢাকা এফএম এর ইউটিউবে, তাদেরকে আমি বলব সাবস্ক্রাইব করে আমাদের বেল বাটনটি অন রাখার জন্য। আমাদের ঢাকা এফএম এর চ্যানেলটি হচ্ছে, সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি ইউটিউবে গিয়ে ঢাকা এফএম 90.4 নামে সার্চ করলেই আপনি চ্যানেলটি পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনি অ্যাড্রেস বার দিয়ে যেতে চান তাহলে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। বাকি ফর্মালিটিসগুলো আমি অনুষ্ঠানের মাঝে মাঝেই বলে দেব। রুবেল, কি আছে, মনে আছে কি ছোটবেলার কোনো গল্প মনে আছে? একটু বলো তো আমাকে, একটু শুনি তো ভাই, তোমার কি গল্প?
আমি প্রথমে বাসায় ছিলাম, আমার বাসায় আমার আব্বু আর আমু মারধর করতো, তার জন্য আমি পালিয়ে আসি এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে আমি কমলাপুরে আসি। আমার একটা
কি জন্য মারধর করছে, কি ঘটনা, কি কেন মারধর করছে মনে আছে?
না,
শুধু মারধর করতে এই কারণে পালা আসছো। বাবা কি করতো?
বাবা রাজমিস্ত্রি কাজ করতো।
কয় ভাই বোন ছিলা তোমরা?
আমরা দুই ভাই ছিলাম, এক বোন ছিলাম।
তুমি সবার বড় না ছোট?
ছোট,
সবার ছোট। তো তুমি বাড়ি কোথায় ছিল তোমার?
আমার বাড়ি গাজীপুর।
গাজীপুর এখনো চেনো বাড়ি? বাড়ি চিনবা এখনো? চেনো?
হ্যাঁ।
তো তুমি বাড়ি যাও না কেন?
আবার গেলে আমাকে শিকল দিয়ে ভেন্দে মারবে।
ঘটনা বলো তো কি হয়েছে একটু শুনি। তুমি যেদিন প্রথম বাড়ি থেকে বের হলা কোথায় গেলা, কি করলা?
আমি প্রথম বাসা থেকে বের হয়ে সালনা আসি, সালনা থেকে আমি ঢাকায় আসি, ঢাকা থেকে ট্রেন ধরে আমি এয়ারপোর্টে আসি।
তো এই প্রথম তো ঢাকায় আসলা নিজে নিজে, এর আগে তো কখনো আস নাই?
না।
তো তুমি যখন বাড়ি থেকে বের হয়েছো তখন তুমি কোন ক্লাসে পড়তেছিলে মনে আছে?
না।
তুমি স্কুলে পড়তেছিলে না ওই সময়? আচ্ছা। বাবা মারতো কি কারণে তোমাকে?
বাবা মারতো কারণ,
একদিনের কোন ঘটনা বলতে পারবা যে এই কারণে মারছে তোমাকে?
না, যে সময় আমার বাবা বলতো কি যা খেত চাষ করে আমি করতাম না, কেতাম আমি খেলতে যাবো।
আচ্ছা।
আমাকে যেতে দিত না, পর মারতো। তার
তো মা কিছু বলতো না?
না, মা আলাদা হয়ে গেল।
মা ছিল না তোমার?
মা অন্য এক বাড়িতে ছিল, কাজ করছিল।
তুমি থাকতে কার কাছে, শুধু বাবার কাছে?
হ্যাঁ।
বাবা তো কাজে যেত, তুমি বাসায় কি করতা?
বাসায় একা একা খেলাধুলা করতাম।
ও, আর কেউ ছিল না ভাই বোন?
না।
তো একা একা খেলাধুলা করলে আবার বাবা এসে মার দিত?
হ্যাঁ।
তো তুমি একসময় কি করলা যে ঠিক আছে তাহলে তুমি বাসায় থাকবে না, পালায় চলে যাবা? তুমি কোথায় চলে আসলা? ঢাকায় চলে আসলা। পকেটে কোনো পয়সা টাকা ছিল ওই সময়?
না।
তো তুমি কিসের জন্য ঢাকায় আসলা? থাকে না যে এই কারণে ঢাকায় আসছি। তোমার কি মনে হয়েছে যে বাইর হইলে তুমি আব্বু আম্মুর হাত থেকে বাঁচতে পারবা এরকম কোনো কিছু? তা তারপরে কি হলো, ঢাকায় আসার পরে কি হলো?
ঢাকা থেকে আমি ট্রেন ধরে পুরো কমলাপুর এসি।
এটাই তো প্রথম দেখলা কমলাপুর, এর আগে তো দেখো নাই। আচ্ছা, তারপর
কমলাপুর থেকে আমি একটা ভাইয়া আপু আমাকে জিজ্ঞাসা করে এখানে কি তোমার ভালো লাগে? আমি বললাম না। বাবা বলে কি তুমি আমাদের সাথে যাবে? পরে সেই জায়গায় নিয়ে যায় আমাকে, আমাকে নিয়ে যায় পরে জায়গায় আমাকে খাবার দাবার দেয়।
কমলাপুরে তুমি কতদিন ছিল?
কমলাপুরে আমি প্রায় ৬ মাস ছিল।
ওই আপু ভাইয়ার কাছে যাওয়ার আগে তুই ৬ মাস কি করছো, ঘটনাগুলো কি আমাদেরকে বলা যাবে, কি হয়েছে? এই ৬টা মাস তোমাকে বাড়ি থেকে যোগাযোগ করেনি বা তোমারও কখনো মনে হয়নি যে বাড়ি চলে যাই?
না।
কেন মনে হয়নি? খাওয়ার কষ্ট ছিল না?
হ্যাঁ ছিল।
কি করতা, কি খাইতা, কিভাবে থাকতা, ঘুমাইতা?
পাতল কুড়াতাম কমলাপুরে। কমলাপুর
পাতল কুড়ানোর কথা তোমাকে কে বলছে? মানে প্রথম দিনই এসে তুমি পাতল কুড়ানো শুরু করলা নাকি কোনো ঘটনা কি করলা?
আমি দেখেছিলাম অনেকগুলো ছেলেকে।
আচ্ছা।
পরে আমি একদিন একটা বস্তা পাই, বস্তা পেয়ে ওটার ভিতরে বাতল কুড়াই।
আচ্ছা।
পাতল কুড়াই ওগুলো বেচি, বেচার পরে আমাকে টাকা দেয়।
কে টাকা দেয়?
দোকানের মালিকটা।
দোকানের মালিক। কয় টাকা হয় প্রথম দিন মনে আছে?
না
মনে নেই। ওকে, টাকা দেয়। তারপর?
পরে আমি একটা কলা কিনে একটা রুটি কিনি, পরে ওগুলো খেতে লই, দোকানের মালিক এসে আমাকে মারে।
কি করে, খেতে গেলে মারে কেন?
কারণ ভালো করে আমি বাতল খাতাম না।
তো তোমাকে তোমার খাবার কি তোমার নিজেকে জোগাড় করতে হইত? আচ্ছা, এই বোতল বিক্রি করে করে? আরে বাচ্চাদের সাথে মিশে যে অনেক সময় দেখি সব ড্যান্ডি ম্যান্ডি খায়, এগুলো কখনো খাইছো? মিথ্যা কথা বলা যাবে না কিন্তু। তোমার এই যে বোতল করানো এগুলো কষ্টের কাজ না, বাড়ির থেকেও তো কষ্টের কাজ। তোমার কখনো মনে হয়নি যে বাড়িতে ফিরে যাই?
না।
কেন মনে হয়নি?
কারণ আমি যদি আমার বাসায় ফিরে যাই তাহলে আবার আমাকে মারবে।
কখনো তো যাও নাই, গেলে কেমনে তোমাকে, তুমি বুঝলা কেমনে যে তোমাকে মারবে?
কারণ আমি যে সময় বাসা থেকে বাইরে হবো সে সময় বলে দিয়েছিল।
বলে দিয়েছিল বলে কে বলে দিয়েছিল?
আব্বু।
তার মানে তুমি যখন বাসা থেকে বের হয়েছো তখন তোমার বাসায় জানতো যে তুমি বের হয়ে যাচ্ছ নাকি? তোমাকে তাহলে
আমাকে মারতে আসছিল, পর আমি দৌড়ে চলে যাই, পর সে সময় আমাকে বলে।
ও, তোমার মার কথা মনে পড়ে না ওই সময়? মা আদর করতো না, মার কাছে থাকতো না তুমি? মা তো আদর করতো, তাইলে তো তোমার মায়ের কথা মনে পড়লে মার কাছে চলে যেতে পারতো, তুমি এদিকে কেন আসলে?
কারণ আমার আব্বু আমার আম্মুকে মারত, তার জন্য।
তো আম্মু তো মার কাছে থাকতো না, আম্মু তো বাবার কাছে থাকতো না, থাকতো? থাকতো
না,
তাহলে মার কাছে চলে যেতাম। যাও নাই কেন?
কারণ আব্বু আমাকে বিশ্রাম।
ও, আমার কাছে খুব স্ট্রেঞ্জ মনে হচ্ছে বিষয়টা, মানে এই কেসটা নিয়ে যদি আমি আপনার সঙ্গে কথা বলি, সোহেল ভাই আপনি ম্যানেজার লিডার, সেটা হচ্ছে এটা তো মানে কোন ধরনের কেস হয়ে গেল না যে বাবার ভয়ে বা ফ্যামিলির ভয়ে সে একেবারে ঘর ছাড়া এবং সে আপনাদের মতো একটা প্রতিষ্ঠানের শেল্টারে আছে, বিষয়টাকে আপনারা কিভাবে ডিল করেন আসলে?
বিষয়টা হচ্ছে যে ওর রুবেলের বাবা মা দুজনে সেপারেশন, তারা আলাদা থাকে। আলাদা থাকার পরে ওর হচ্ছে যে ওর মার কাছে গেলে ওর মা ওভাবে খাবার যে ওর জন্য জোগাড় দেওয়া সেটা ব্যবস্থা ছিল না। তো এরপরে ও হচ্ছে ওর বড় ভাইয়ের কাছে যায়, সেখানে ওর বড় ভাই ছিল মানে রিক্সা পুলার। তো ওর বড় ভাই ওকে ওখানে খাবার তো নিয়মিত হতেই না, কারণ সে রিক্সা পুলার, তার ব্যাপার তার ওয়াইফ ছিল। তো সেই জায়গায় ওকে ইয়ে করতো না, তো একটা সময় ওকে মারে। মারার পরে হচ্ছে যে ও হচ্ছে চলে আসে, আসার পরে গাজীপুরেই হচ্ছে একটা টয়লেট, মানে পাবলিক টয়লেট না যদিও, কিন্তু ওটা হচ্ছে মার্কেটের টয়লেট, যেটা হচ্ছে যে ইয়া করতো মানে আসলে টাকা পয়সা নিয়ে পোশাক পায়খানা করার একটা ব্যাপার ছিল, সেখানে ও ছিল বেশ কিছুদিন। থাকার পরে হচ্ছে যে ওকে সেখানে ওই ওখান থেকে টাকা নিয়ে ও একটা রুটি খেয়েছিল, ক্ষুধা লাগলে যেটা করে আর কি বাচ্চা। তো রুটি খাওয়ার পরে তো ওকে প্রচন্ড মারে। তো পরেই হচ্ছে যে ও চলে আসে, চলে আসার পরে এই যে কমলাপুরে থাকে ওর যে কথাগুলো এগুলো বলল। তো এখন ব্যাপার হচ্ছে যে ওর মা বাবা সেপারেশন, তারপরে ওর বড় ভাই ওকে দেখতেছে না, তারপরে এগুলো তথ্য অনুযায়ী আমাদের এখানে আসে, পরে আমরা চেষ্টা করেছি যে ওকে মেইন স্ট্রিমিং করা আমাদের।
তো আপনারা কি ওর ফ্যামিলিতে যোগাযোগ করেছিলেন মানে অ্যাড্রেস পাওয়ার পরে এরকম?
আমাদের শেল্টার থেকে ওর ফ্যামিলিতে যোগাযোগ করা হয়েছে।
তারপর কি বলেছে?
তো ওর তথ্য অনুযায়ী ওভাবে টেস্ট করা যায়নি ওর ফ্যামিলিকে।
ও,
তারপরে আমাদের একটা সুযোগ ছিল যে ওর পরিবারে যে ওর বাবা মার সাথে বুঝিয়ে আবার নতুন করে রিইন্টিগ্রেট করার একটা ব্যাপার ছিল, কিন্তু আসলে ট্রেস করাই যায়নি, এই জন্য
পাওয়াই
যায়নি সেভাবে। আর ওকে এখন আমাদের সাথে আছে, এখন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে।
ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে? কোন ক্লাসে পড়ো রুবেল?
ক্লাস থ্রি।
ক্লাস থ্রি তে পড়ো? পড়াশোনা ভালো লাগে?
হ্যাঁ।
পড়াশোনা ভালো লাগে?
হ্যাঁ।
কি ভালো লাগে পড়াশোনার মধ্যে? ওকে, ঠিক আছে, তোমার কাছে আবারও আসবো। এবার যাই হচ্ছে, ভাইজান আপনার নাম যেন কি বলেন?
নিজাম।
নিজাম, নিজামউদ্দিন আউলিয়া। ওকে নিজাম, আপনার বয়স তো একটু বেশি বোধ হয়, 15 বছর না? হ্যাঁ, আচ্ছা, ওদের তুলনায় বেশি। তো নিজাম, আপনার গল্পটা কি একটু শুনি, কি মনে আছে?
আমার গল্পটা হলো যে আর দশটা শিশু হচ্ছে একটু আলাদা, অন্যরকম।
বলেন বিস্তারিত।
যেটা হলো যে আর দশটা শিশু যেমন সোনার চামচ বা রূপোর চামচ নিয়ে জন্ম নেয়, আমার তেমন জন্ম হয় নাই। খুব গরিব পরিবারে আমার একটা জন্ম হয়। ছোটবেলায় মানে খুব চাহিদা ছিল অনেক কিছু শিক্ষার, অনেক কিছু জানার, খুব গরিব পরিবারে থেকেও। কিন্তু এর ভিতরে বাবা আরেকটা বিয়ে করে। তারপর হলো সংসারে আমরা ছিলাম 2 বোন 3 ভাই, এবার আমি ছিলাম সবচেয়ে ছোট। তো সামহাও বড় বোন ক্যান্সারে মারা যায় টাকার অভাবে। সংসারে
বাবা কি করতেন?
বাবা বিয়ে করে চলে গেছে আরেক জায়গায়।
আচ্ছা, মানে পেশায় কি ছিলেন?
আমার ঠিক জানা নেই, কারণ আমি যখন আমি মানে ছোটবেলা থেকে মার কাছে শুনছি যে বাবা বিয়ে করছে। তো ছোটবেলা থেকে না আমার ভীষণ ইচ্ছা ছিল লেখাপড়া নিয়ে, ভীষণ ইচ্ছা যে লেখাপড়া করব। তো আমি কি করতাম, ছোটবেলা থেকে বিভিন্ন এনজিও গুলো আছে যারা যারা বস্তিতে পড়াতো মোহাম্মদপুরের দিকে, তো ওই বস্তি স্কুলগুলোতে আমি যাইতাম। আমার একটা শিডিউল থাকতো যে আমি স্কুলগুলোতে যাইতাম, বিভিন্ন ইয়ে করতাম। তো এর পাশাপাশি করতাম আমি ভাঙারি কুড়াতাম, কারণ পরিবারে এমন একটা বাধা ছিল যে মানে লেখাপড়া মানে তারা আমি যে বিভিন্ন এনজিওতে পড়াশোনা করতাম সেটা তারা চাইতো না কোনোভাবেই, কিন্তু আমাকে তার বদলে ভাঙারি কুড়াইতে হইতো। প্লাস পরিবারকে টাকা যদি দিতাম তাহলে পরিবার আমাকে স্কুলে যেতে দিত।
পরিবার বলতে আপনার মা?
আপনার আমার মা এবং আমার ভাইরা। তো এরকম করতে করতে যখন আমি বিভিন্ন এনজিওতে গেছি তো তারা আমাকে মানে এই যে ভাঙারি কুড়ার নিয়ে তারপর হয়েছে ওই জীবনটা থেকে বললো যে লেখাপড়ার জীবনটা ভালো, যখন আমার মাথায় তারা ঢুকে ফেলছে ব্রেনে, তো আমি আমি তখন স্বপ্ন দেখা শুরু করলাম যে না এইটা একটা জীবন না, আমি লেখাপড়া শিখতে চাই, অনেক কিছু করতে চাই। তো যখন আমি লেখাপড়ার সাইড দিকে চলে গেলাম আস্তে আস্তে ওই ভাঙারি কুড়ার দিকটা মানে স্টপ করে দিতে ছিলাম আস্তে আস্তে, তখন পরিবার থেকে একটা বড় ধরনের একটা বাধা চলে আসলো যে তুমি লেখাপড়া করতে পারবা না কোনোভাবেই না। মানে তারা খুব মানসিক টর্চারিং করতো আমাকে, বড় ভাই যারা ছিল বিশেষ করে, তো বড় ভাইরা খুব মানসিক টর্চারিং করতো। মানে এমন একটা পর্যায়ে চলে গেছে আমি চাইলেও মরতে পারবো না, আমি চাইলেও তাদের ইচ্ছে বাঁচতে পারবো না, আমার আমার জীবনটা এমন পর্যায়ে চলে গেছে। তারপর আমি হাল ছাড়ি নাই, মানে ওইভাবে পরিবারকে ইয়া করে ট্যাগল দিয়ে রাখছিলাম, মানে সহ্য করতেছিলাম না, আমি আর একটু ধৈর্য দিয়ে আমি ধৈর্য ধরে আমি একটু লেখাপড়া করি, একটু লেখাপড়া করি, আমি একটা ভালো পর্যায়ে উঠতে পারবো, আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আছে। বিষয়টা মানে আমাকে যারা এমন নির্যাতন করতে করতে এমন পর্যায়ে চলে গেছে যে মানে আমার মতো আমার পক্ষে আর সম্ভব হইতেছে না। মানে সহ্য করা
কি ছিল, মানে কি করতো, গায়ে হাত তুলতো?
হ্যাঁ, গায়ে হাত তুলতো, বড় ভাইরা মারধর করতো, তারা আসলে তারা কেউই লেখাপড়া করে নাই, তারা চাইতো না যে আমি লেখাপড়া করি, তারা চাইতো যে আমি মানে সংসারে ইনকাম করে দিই তাদেরকে টাকা পয়সা,
এই ভাঙারি ডাঙারি করে যাই।
বললো যে লেখাপড়া না, লেখাপড়া কোনো জীবন না, তারা বলতো, তাদের কাছে মনে হইলো যে লেখাপড়া কোনো জীবন না। তারপর মানে এমন পর্যায়ে চলে গেছে তারা নানা রকম মানে মারধর করতো আমাকে, সবকিছু করতো, কিন্তু আমার মা কিছু বলতো না, আমার মা ছিল পুরো আমার বড় ভাইদের পক্ষে। তো আমি মাকে জিজ্ঞেস করলাম যে মা আমি কি তোমার আপন ছেলে? তো সে বললো যে তুই আমার আপন ছেলে, আমি সব জানি, আমি সব বুঝি, তোর বড় ভাইরা যে তোর উপরে এরকম নির্যাতনগুলি করতেছে, আমার এখানে কিছু করার নাই, কারণ তারা যে ইনকামটা করে সেটা দিয়ে আমি নিজেও চলি, আমি যদি তাদের বাধা দিই তাহলে আমার খাওয়া দাওয়া বন্ধ, তোর খাওয়া দাওয়া বন্ধ, সংসারে সবকিছু বন্ধ। তারপর এর ফাঁকে কি করলো, লিডোর একটা স্কুল হয় যেটা রায়ের বাজার বুদ্ধিজীবীতে, যেখানে অনেক বস্তির বাচ্চারা পড়াশোনা করে আমার মতো যারা আছে। তো আমি একদিন ভাঙারি কুড়াতে কুড়াতে দেখি এই সাইডে আবার ময়লার ইয়া ছিল, তো বাচ্চারা আমরা সবাই ভাঙারি কুড়াতাম, হই উল্লাস করে লাফালাফি করে ভাঙারি কুড়াতাম, নদীতে লাফ দিতাম। তারপর দেখলাম যে লিডোর একটা স্কুল হয়, তো প্রথম দিন যে স্কুলটা হয় অনেক আমার আবার একটা শখ ছিল কি মানে স্কুল দেখলে আমি বসে পড়তাম, পড়াশোনা শিখতাম, যা পারতাম শিখে নিতাম, যেভাবেই পারতাম শিখে নিতাম। তারপর লিডোর একটা স্কুল হয়, হওয়ার পর ওই স্কুলে আমি প্রথম দিন যাই, প্রথম দিন যাওয়ার পর লিডোর যে পড়াগুলি মানে লিডার যে কথাগুলি বলতেছিল সবকিছু আমার ভিতরে মানে এত ভালো লাগা সৃষ্টি হয়েছে, মানে এখন আমি পাগল হয়ে গেছি যে স্কুলে কখন হবে, স্কুলটা কখন হবে, ভাঙারি কুড়াতাম আর ওই স্কুলটা কবে হবে, কোন দিন হবে, সেই বিষয়ে মানে ইয়ার থাকতো আমার যে না কোন দিন যাবো আমি ওই স্কুলে, যেদিনই হবে সেদিনই আমি যাওয়ার জন্য মানে পাগল হয়ে যেতাম ওই স্কুলে। এই বিষয়টা মানে যখন দেখতেছি যে আমি লিডো স্কুলে যাইতেছি আর ভাঙারি কুড়ার দিকে আমি যাইতেছি না, তখন পরিবার আবার শুরু করলো মানে আবার মারধর শুরু করলো। তো এমন পর্যায়ে হলো আমি বিষয়টা আমার লিডোর যে স্কুল যারা পরিচালনা করত তাদেরকে বলছি যে আসলে আমার এই সমস্যা, আমি স্কুলে আসতে পারতেছি না, মানে আমি এখন কি করব, আমি এখন মানে পরিবারে আমার কোনো স্বাধীনতা নাই। একটু বলে রাখি যে মানে রাস্তার জীবন মানে যে ভাঙারি কোনার সময় যে একটা জীবন মানে সেই জীবনটা খুবই কষ্টকর।
মানে কোনো ঘটনা কি ফেস করেছেন এরকম যে যে ঘটনা এখনো মনে পড়ে, কোন একটা দিনের পার্টিকুলার কোন ঘটনা ভাঙারি ঢাঙারি কুড়াতে গিয়ে?
মানুষজন সবসময় বলে যে মানে টোকাই বলে গালি দেয়, তারপর হইছে ভালো চোখে দেখে না, আর যারা ওইখানে ভাঙারি কুড়াতাম যেখানে সেখানে মানুষ যারা কাজ করত তারা মানে মারে তুলে বাবারে তুলে ওইভাবেই গালি
গালাজ করে,
গালি
গালাজ করে। খবরটা জানি তো লিডোর ওই ঘটনা যেটা ছিলেন ওখানে, তারপরে কি হলো?
লিডো স্কুলে আসি, তো পরিবার যখন জেনে গেছে যে লিডো স্কুলটাতে আমি আসি, তাদের মানে তারা আমার উপরে আরো নির্যাতন শুরু করে দিছে, মানে মারাত্মক ভাবে শুরু করে দিছে। লিডো স্কুলে নিয়মিত ক্লাস করার পর পরিবার থেকে তো বাধা চলেই আসতেছে বারবার। তো এমন একটা দিন একটা রাত একটা সমস্যা হয়েছিল যে আমার আমি যখন বাসায় আসলাম বললাম যে কোথায় গেছিলি, আমাকে বড় ভাই জিজ্ঞেস করতেছে, আমি বললাম যে ভাঙারিগুড়াতে গেলাম, ভাঙারিগুড়াতে গেছি, বল কি যে টাকা দে, আমি টাকা দিলাম। তো ওই দিন আমি মনে হয় 90 টাকা পেয়েছিলাম।
আচ্ছা,
তো পাওয়ার পর ওই দিন ওই টাকাটা নিয়ে আমার বড় ভাই আমার গালে একটা চর মেরে দিল যে এত কম টাকা আনছিস কেন। তো আমি চুপ করেছিলাম, চুপ করে দাঁড়ায় তাকাইছিলাম। তারপর আমাকে খুব মারধর করলো ওই দিন রাতে। সেই রাতেই বুঝে গিয়েছিলাম যে আসলে এই পরিবেশটা এই সমাজটা হয়তো আমার জন্য বেঁচে থাকার মতন না।
তার মানে আপনার ফ্যামিলি এখনো আছে, এক্সিস্ট করে?
আমার এখন তারা কোথায় থাকে জানিও না। কারণ
কতদিন যাবত ফ্যামিলি থেকে দূরে?
আমি লিডোর ফ্যামিলি থেকে চলে আসছি আজকে 8 বছর।
আচ্ছা, প্রিয় শ্রোতা, আমরা একটা বিরতি নেব আজকে। আপনারা একটা বিশেষ এপিসোড শুনছেন। আমি আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এই যে ছেলেমেয়েরা এখানে এসছে, ফুল টিমটা এখানে আসেনি, বোধহয় এক দুজন বোধহয় বাদ পড়েছে। কয়জন? একজন বাদ পড়েছে। ওর কি পরীক্ষা ছিল বা কোনো কিছু? ওর SSC পরীক্ষা। ও একজনকে আমরা মিস করেছি, আমরা চাইলে ওকে নিয়ে আসতে পারতাম, কিন্তু যেহেতু পরীক্ষা চলছে সুতরাং আমরা ওকে প্রেশার দিতে চাইনি। এই যে সাতজন, সাথে আরো দুজন হচ্ছেন ওনাদের কনসার্ন, এই 8 জনের যে টিম, এই পথ শিশু, এরা কিন্তু আমাদের বাংলাদেশ থেকে সিলেক্টেড ফর ICC ওয়ার্ল্ড কাপ, এবং ICC এই পথ শিশুদের নিয়ে আগামী এপ্রিল থেকে এই ওয়ার্ল্ড কাপটা লঞ্চ করতে যাচ্ছে, যেখানে আমাদের দেশের শিশুরা সিলেক্টেড হয়েছে এবং এই শিশুরা অন্যান্য দেশের শিশুদের সঙ্গে খেলবে। এটা আমাদের অত্যন্ত সম্মানের, সম্মানের সেটা বলবো না, কারণ বাংলাদেশে এরকম একটা প্রথম বিশ্বকাপে এরকম একটা পার্টিসিপেট করার একটা সুযোগ, এটা নিঃসন্দেহে অন্য একটা মাত্রা যোগ করতে পারে বাংলাদেশের ক্রিকেটে, এবং একই সাথে পথ শিশুদের নিয়ে যারা কাজ করেন তাদের সেই জায়গাটি থেকে বা পথ শিশুদের উপরেও রিকগনিশনের জায়গাটা থেকে। কিন্তু কিছু বাধা আছে। বাধা যেটা হচ্ছে যে কিছু সিস্টেম বলতে গেলে আমাদের লোকাল সিস্টেম, মানে ওদের পাসপোর্টজনিত সমস্যা, ওদেরকে আসলে পাঠাতে গেলে যেসব সিস্টেম বা প্রসিডিউর মেনটেন করতে হয় সেই সমস্যা। তো সেই সমস্যা থেকে উত্তরণের জন্য কি ধরনের কাজ করছে সেগুলো নিয়ে আমরা কথা বলব অনুষ্ঠানের শেষের দিকে গিয়ে, কিন্তু আমরা চাই ওদের স্টোরিগুলো আপনারা একটু জানেন, এবং আমরা মনে প্রাণে চাই ওরা বিশ্বকাপে খেলুক। শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আরজে কিবরি আপনার সাথে রয়েছি। ছোট্ট একটা বিরতি। শুনছেন আরজে কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্পে। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আজকে 9 জন পথ শিশু এবং তাদের কনসার্ন 2 জন, মোট 9 জন গেস্ট আমার, এবং আমাদের এই অনুষ্ঠানটি, শুধু আমাদের এই অনুষ্ঠানটি না, আমি বলবো যে বাংলাদেশের রেডিওর দুটো অনুষ্ঠান, বুধবার এবং রবিবার, এই দুটো অনুষ্ঠান যখন রেডিওতে প্রচার হয় তখন একই সময়ে ঢাকা FM এর ইউটিউব চ্যানেলে প্রিমিয়ার হয়, এবং ইউটিউবে শোনার সুবিধা হচ্ছে যে ওখানে একেবারে নন স্টপ চলতে থাকে। সো যারা ইউটিউবে আসেননি আমাদের ঢাকা FM এর ইউটিউবে, তাদেরকে আমি বলবো সাবস্ক্রাইব করে আমাদের বেল বাটনটি অন রাখার জন্য। আমাদের ঢাকা FM এর চ্যানেলটি হচ্ছে, সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি ইউটিউবে গিয়ে ঢাকা FM 90.4 নামে সার্চ করলেই আপনি চ্যানেলটি পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনি অ্যাড্রেস বার দিয়ে যেতে চান তাহলে www.youtube.com/dfm904, আমি আবারও বলছি youtube.com/dfm904। বাকি ফর্মালিটিসগুলো আমি অনুষ্ঠানের মাঝে মাঝেই বলে দেব। প্রিয় শ্রোতা, আপনাদের সবার জন্য একটি বিশেষ অ্যানাউন্সমেন্ট, সেটা হলো যে বইমেলায়, এবারের বইমেলায় জীবন গল্প পার্ট 1 বইটি এসছে। বইটির মূল্য ধরা হয়েছে মাত্র 200 টাকা, এবং এই বইটি অবশ্যই আপনারা সংগ্রহ করবেন, এই কারণে যে বইয়ের প্রথম গল্পটা প্রত্যেকটা মানুষের জন্য ইম্পর্টেন্ট, এবং আমি চাই তো বিশেষ করে ভ্যালেন্টাইন ডে সামনে, তারপরে আরো বিশেষ বিশেষ দিবস আছে, তো আপনি চাইলে বইটি উপহারও দিতে পারেন। বইটি আপনি যেখান থেকে সংগ্রহ করবেন, নাম্বারটি হচ্ছে বই বাজারের নাম্বার, আমি নাম্বারটি বলছি, একটু নোট করে নেবেন প্লিজ, 09611262020। আমি আবারও বলছি 09611262020, ঠিক আছে? ওকে সোহেল ভাই, একটু আপনার কাছে আসি। একটা হচ্ছে যে ও তো মোটামুটি ওর ফ্যামিলির ঠিকানা আছে সবকিছু আপনাদের জানাশোনা ছিল, তো এই জাতীয় ছেলেদের ক্ষেত্রে আপনারা কি করেন, মানে ওর ক্ষেত্রে কি করেছেন?
যেটা হচ্ছে যে যখন একটা শিশুকে আমরা মানে নিয়ে আসি লিডোতে, নিয়ে আসার পরে তখন আসলে আমরা প্রথম কাজ যেটা হচ্ছে ওর ফ্যামিলিতে ফেরত দেওয়া, ফ্যামিলিতে নিয়ে যাওয়া। তো আমাদের যদি এরকম একটা কখনো আসে যে শিশু ফ্যামিলিতে যাওয়ার পরে আমরা দেখি যে বাচ্চাটাকে তাকে টেক কেয়ার করা, বাচ্চাটার দেখার মতো, তার পড়াশোনা কন্টিনিউ করার এরকম অবস্থা নেই, তখন আমরা সেই বাচ্চাটাকে চেষ্টা করি যে পরিবারে রেখে বা তাদের ওই ফ্যামিলিতে রেখে তাকে পড়াশোনা কন্টিনিউ করানো যায় কিনা। এবং যদি যায় তাহলে আমরা চেষ্টা করি যে ওই ফ্যামিলিকে কিছু টাকা দিয়ে যাতে ওর পড়াশোনার খরচ বা ওর নিউট্রিশনের যে একটা অভাব হতে পারে সেই জায়গাগুলো ব্যাক আপ দিয়ে যদি ওর পড়াশোনাটা কন্টিনিউ করা যায়, এবং সেটাও দেওয়ার পরে সেটা দেখার পরে যদি দেখি যে না ওখানে এটাও সম্ভব না, তখন ওই বাচ্চাটাকে আমাদের লিডোতে নিয়ে তাকে পড়াশোনা কন্টিনিউ করানো।
কিন্তু এটা যদি পরিবারের আপত্তি থাকে,
পরিবারের আপত্তি ওরকম থাকে না, কারণ ওর বড় ভাই তারা পড়াশোনা যাচ্ছে, মা ওভাবে চাচ্ছে না টাকা পয়সা। এখন পরিবারটা প্রথমত একটা ব্যাপার যে পরিবারে থাকলে তাকে টাকা দিতে হবে, আর দ্বিতীয় হচ্ছে যে যদি সে না থাকে তাকে খাবার যদি না দিতে হয় সেটা তার মতো সে থাকলো, এরকম একটা ব্যাপার।
আচ্ছা, তোমার পরিবারের অনুমতি বলে দিয়েছিল,
পরিবার বলে দিয়েছিল যে তুমি যেখানে দুই চোখ যায় সেখানে চলে যাও। আমার মা আমাকে বলতো রাতে কান্না করার সময় পাশে মার পাশে যখন ঘুমাইতাম, মা বলো যে যেখানে দুই চোখ যায় চলে যা, কারণ আমি নিজেও জানি যে এই সমাজটা এই পরিবেশটা তোর জন্য না।
তো আমরা যেখানে ছিলাম নিজাম, নিজাম নিজামউদ্দিনের পরে আমরা যাব হচ্ছে সানিয়া মির্জার কাছে, রাইট? তুমি তো সানিয়া মির্জা, সানিয়া মির্জার নাম আমার মনে আছে। তো সানিয়া, তোমার স্টোরিটা কি আসলে?
আমার যতটুকু মনে আছে, আমি ছোটবেলায় বাবা মার কাছে ছিলাম, আমরা সাত ভাই বোন ছিলাম। তো হঠাৎ একদিন আমার পা হাত কেটে যায় দুর্ঘটনায়। আমার বাবা কাজ করতেছিল, ওখানে আমি গিয়ে মানে হাতটা কেটে যায়। কেটে যাওয়ার পরে আমার পিছনে অনেক টাকা খরচ হয়, মানে জমি জমা যা যা ছিল আর কি বিক্রি করে। বিক্রি করার পরে আমরা তো গরিব হয়ে গেলাম।
ও, তোমার জন্যই খরচ করে?
হ্যাঁ।
কোন হাত কাটে তোমার? বাম হাত।
বাম হাতটা কেটে গেছে।
কি দিয়ে, কি দিয়ে কাটে তোমার মনে
নেই? যে ধান, ধান কি যেন কাটে না, তো ওইখানে
ধানের কাছে দিয়ে
মা আমাকে বলে যাও তোমার বাবাকে ডাকে নিয়ে আসো দুপুরে খাওয়া খাবে। আমি খালি গায়ে নাচতে নাচতে যাইতেছিলাম, আর এক পাশে দিয়ে ডাকের তালে ছিলাম, আর একদিকে এদিক কি খেয়াল করিনি। পরে কেটে যাওয়ার পরে আর কিছু বলতে পারি না। পরে অনেকদিন পর দেখি যে আমি হাসপাতালে, পরে হাসপাতালে পরে সবাই বাড়ি, তবে হাসপাতাল থেকে আবার বাড়ি আসলাম। বাড়ি আসার পরে তো গরিব সবাই, পরে সরকারের একটা জায়গা আমরা যাই, সেটার নাম যেন কি, মানে সরকার বাড়ি করে দিয়েছে, পরে ওখানে আমরা যাই। ওখানে যাওয়ার পরে কয়েকদিন পর মা পিকনিক হলো, তারপরে মার বাচ্চা হলো, বাচ্চা হওয়ার সময় মা মারা গেল। পরে মা মারা যাওয়ার পরে এখন বাবা, বাবা তো এই সাত ভাই বোন আবার এই সরকারি জায়গায় থাকা, বাবা আবার কৃষি কাজ করত, তো কৃষি কাজ করে যা পাইতো তা চলতো। কিন্তু মা মারা যাওয়ার পরে পরে আশেপাশে যারা তারা বলে যে তুমি, বাবাকে বলে তুমি আবার বিয়ে করো, আবার আরেকজন বলে যে এত বাচ্চা তো তুমি পালতে পারবে না, আমাদেরকে দিয়ে দাও। পরে আমাকে আর আমার বড় বোনকে একটা পরিবার নিয়ে যায়, বলে যে দিয়ে দেন আমরা ওকে বিয়ে যা দেওয়া লাগে দিয়ে দিব। পরে বাবা দিয়ে দেয়, আর আমার ছোট যেটা, আমার ছোট দুই ভাই ওদেরকে বিক্রি করে দেয়। যা মা মারা যাওয়ার সময় যে বাচ্চা হয়েছে তাকে টাকা দেয় বাবাকে, পরে বাবা দিয়ে দেয়, আবার তার ছোট তার বড় আর একটা ছিল তাকেও দিয়ে দেয়। পরে আমি আর আমার বোনকে একটা পরিবার নেয়। পরিবার নেওয়ার পরে আমাকে দেয় ইয়েতে, ধরেন আপনি, হ্যাঁ আপনার মেয়ে আছে না, মেয়ের কাছে আমাকে দিয়ে দিল, আর আপনার ছেলে আছে না, ছেলের কাছে আমার বোনকে দিয়ে দিল। পরে দিয়ে দেওয়ার পরে ওখানে আমি ছিলাম, ওখানে কাজ করতে মনে হয় আবার বাচ্চা ছিল না, কি জানো চার বছর না কয় বছর হয়েছে বাচ্চা হয় না। পরে আমাকে এত আদর করত, খাওয়াইতো, তারপরে ঘুম পাড়াইতো, ওনাদের সাথে খেলতাম, টিভি দেখতাম। পরে এভাবে অনেক দিন গেল, যার পরে হঠাৎ করে কয়েক বছর পর একটা বাচ্চা আসলো।
আচ্ছা,
বাচ্চাটা আসার পরে ওনারা মানে আমাকে ভুলে গেছে, আমাকে রান্নাঘরে রাখতো, তারপরে আমাকে খাইতে দিত না ভালো করে, মানে আমার খবর রাখতো না। তারপরে যদি একটু আমি দুষ্টুমি করতাম আমার মারধর দিত। তারপরে আবার টিভি দেখতাম, টিভি দেখতে দেখতে গান শুনতাম, ওই গান শুনে আমি আবার গলা ছেড়ে ছেড়ে গান গাইতাম। ওর পাশে বাড়ি থেকে বকা দিত যে এই বাচ্চা ঘুমাইছে তুই গান গেছে। ওনারা যদি মার্কেটে যাইত আমাকে বিল্ডিং এ তালা দিয়ে রেখে যেত, আমাকে নিয়ে যেত না। পরে যখন আমাকে মারত না তখন আমি বলতাম যে আমি চলে যাবো। পরে ওনারা বলে কি যা না যা, যেদিকে মন চাই যা। পরে আমি এখন ভাবি যে ওনারা হয়তো ফাজলামি করছে, কিন্তু তখন আর আমি ভাবতাম যে ওনারা আমাকে এত ঘৃণা করে দেখতে হয় না, ঠিক আছে আমি চলে যাবো। পরে একদিন ওনার স্ত্রী চলে যায় মার্কেটে আর ওনার স্বামী ছিল। পরে আমি ঘরটার পরিষ্কার করে ময়লা ফেলার জন্য বাইরে আসি, ওখান থেকে চলে আসি।
আচ্ছা, চলে এসে কোথায় আসেন?
ওখান থেকে হাঁটতে হাঁটতে আমি এখন ভাবতেছি কোথায় যাবো, ওখান থেকে হাঁটতে হাঁটতে অনেক অনেকক্ষণ হাঁটি, মনে হয় 11টার দিকে বেরোইছি, মনে নেই বেশি। পরে সন্ধ্যায় আসতেছে, পরে দূরে দিকে কি রেল স্টেশন, পরে ওই ওখানে যাই। যাওয়ার পরে একটা লোক আমাকে জিজ্ঞেস করে, তুমি এখানে দাঁড়াই কেন, কই যাবো? আমি কোনো কথা বলি না, আরো সরে আসি। পরে এই কি বলে ট্রেনে চড়ি, ট্রেনে চড়ে পরে আবার ওই যে যেখানে কাজে ছিলাম সেখানে যদি ওনাদের আত্মীয় আসত দেখতে আমাকে, আমাকে আদর করতো, কয়েকজন 100 টাকা দিয়ে যেতে বলে ধরো তুমি খাইও, এরকম করে আমি অনেক টাকা জমা করছিলাম। ওই টাকা নিয়ে আমি বের হয়ে আসি, যে যাইতে সে যখন একটু যে কয় টাকা আমার আছে নিয়ে যাই, অনেক টাকা হয়েছিল, আদর করে করে দিয়ে যেত। পরে স্টেশনে যাই, স্টেশন থেকে ট্রেনে উঠি, ট্রেনে মনে হয় অনেকক্ষণ ছিলাম, এক রাত তবে একদিন এরকম ছিলাম। থাকার পরে খিদা লাগলে আমার কাছে টাকা ছিল, সে টাকা দেখাইতাম। পরে রাতে ঘুমাইছি, ট্রেনে ঘুমানোর পর উঠছি, উঠে দেখি যে ওই যে কমলাপুর আছে না, নামও জানতাম না যে এটা কমলাপুর। পরে নামি, নামার পরে দেখি যে বড় একটা স্টেশন, নামও জানতাম না যে স্টেশন, মানে এখন আর কি জানি। পরে নামার পরে বা সকাল সকাল দিকে নামছি, নামার পরে আমি কই যাবো কি করবো ভাবতেছি আর দেখতেছি যে এলাকাটা। পরে আর কি সামনে দেখে কি খাবারের দোকান, পরে খিদা লাগছিল, পরে খাই, খাওয়ার পরে আশেপাশে একটু ঘুরি, এই স্টেশনটা একটু ঘুরি, ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, বিকেল হয়ে গেছে। পরে লিডার টিম এসে আমাকে বলে যে তুমি কে বাবু, তুমি এখানে কি করো, মেয়ে মানুষ? পরে আমি বলি যে এমনি জানি না কি করি। পরে ওনারা হয়তো একটু আমার কথা দিয়ে বুঝতে পারছে যে আমি হয়তো পালে আসছি বা পথ শিশু বা পরিবার নাই। পরে আমাকে বলে, আমাকে মাথা হাত দেওয়া বলে যে শোনো বাবু, আমাদের একটা সংস্থা আছে যে এখানে খাবার পড়ার পড়ালেখা সব দিবে। আমি বলি কি, আমি মনে মনে বলি আল্লাহ জানে কি হয়, কোন খারাপ নাকি, মনে মনে। পরে ভাবি যে ঠিক আছে আল্লাহ যা দেয়। পরে ওনাদের সাথে আসি, আসার পরে আল্লাহর রহমতে আমি ক্লাস 9 পড়ি।
ওখানে এসে পড়া শুরু করলা?
হ্যাঁ, এখানে এসে।
ওখানে এসে কোন ক্লাসে ভর্তি হলা?
হ্যাঁ,
কোন ক্লাসে ভর্তি হলা?
1
1 তার মানে তুমি এখন 9 পড়ছো, মানে 8 যাবত আসল লিডোতে। বাহ, দিস ইজ বিউটিফুল। তো 8 তোমার কখনো মনে হয়নি যেখান থেকে পালিয়ে যাই?
না,
কেন মনে হয়?
কারণ ওখানে তো আমি কষ্টে ছিলাম, আর আমার ইচ্ছাও ছিল লেখাপড়া করার, কিছু করার।
আচ্ছা,
এখন এই
আমি একটু সবাই আপনার কাছে আসি এই বিষয়টা নিয়ে। একটা যেটা হচ্ছে যে এই বাচ্চাটাকে তো এর পরিচয় আছে, আমরা যেটা বুঝলাম যে আপনারা এর ক্ষেত্রে কি চেষ্টা করেছিলেন ওর বাবার সাথে যোগাযোগ করার?
এর ক্ষেত্রে সিস্টেম মানে এখন পর্যন্ত আমাদের চেষ্টা আছে, কিন্তু ও ওর তো মানে ওর অ্যাড্রেস এখন পর্যন্ত ঠিকভাবে বলতে পারে না যে কোত্থেকে আসছে। ইভেন যে বাসায় ও কাজ করেছিল সেই বাসার অ্যাড্রেসও বলতে পারে না।
আচ্ছা, তো কি হয় মানে ওর তো বয়স হচ্ছে, এবং আমাদের একটা মেয়ে মানে আমাদের সামাজিকতার একটা বিষয় আছে, বিয়ে সাথীর বিষয় আছে। আপনারা সাধারণত কি করেন এই, এবং ছোট একটা বাচ্চা হলো না তো বাসায় মানুষ কাজের জন্য সময় নিয়ে নেয়, ও যেটা বলছিল যে আমাকে নিচে বাচ্চা হিসেবে বড় করার জন্য, কিন্তু যখন দেখলো আরেকটা বাচ্চা চলে আসছে নিজেদের পেট থেকে হয়েছে, তখন ওর প্রতি আদর যত্ন কমে গেছে, পুরোই সিনেমাটিক স্টোরি। কি করেন আপনারা সাধারণত যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়?
আমাদের এখন পর্যন্ত লিডোতে হচ্ছে বাচ্চা সর্বোচ্চ যে ক্লাস পড়তেছে সুমি, ও ইন্টারমিডিয়েট পড়তেছে। তো আমাদের এখন পর্যন্ত আমাদের বাচ্চা হচ্ছে নিয়ে এসে আমাদের হোম যেটা আছে পিস হোম, যেটা আমি প্রথমেই বলেছিলাম, তো পিস হোমের কাজ হচ্ছে একটা বাচ্চাকে মেইন স্ট্রিমিং করা। মেইন স্ট্রিমিং হচ্ছে যে সমাজে যে অন্যান্য বাচ্চারা যে বড় হচ্ছে তাদের প্রত্যেকটা সাপোর্ট আমাদের সাধ্যমতো আমরা যতটুকু পারি সেই সাপোর্টটা আমরা দিব। যেমন আমি প্রথমে বলেছি যে রুবেল কাশিম ওরা যাচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলে, তারপরে যারা যাদের মেধা অনুযায়ী যে স্কুলে চান্স পাচ্ছে আমরা ওই স্কুলে দিচ্ছি। এখন আমাদের এখানে যে একটা বাচ্চা আসেনি, একটা বাচ্চা শুধুমাত্র বয়স হয়েছিল, তার হচ্ছে রাশেদ। তো সেই বাচ্চাটাকে আমরা নিয়ে আসি, নিয়ে আসার পর আমাদের এখানে থাকে, পড়াশোনা করে। তো তার হচ্ছে এইজটা বেশি ছিল, থাকার কারণে সে মোটামুটি আপনার ক্লাস 8 পড়ার পরে সে হচ্ছে যে চাকরির জন্য বয়স হয়ে যায়, চাকরি করবে, কারণ পড়াশোনার বয়সও ভাবেনি। তো আমরা পরে আমাদের যারা সাপোর্ট করে যারা, তো ওই বাচ্চাটাকে আমরা হচ্ছে তাকে টেকনিক্যাল কাজ শেখাই। তো কাজ শেখানোর পর সে এখন কাজ করতেছে লাইভ। আমি প্রফেশনাল হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার। তো আমাদের এখানে যে বাচ্চারা আসতেছে বা আসছে এখন পর্যন্ত পিস হোমে, প্রত্যেকটা বাচ্চা মানে কম্পিউটারে ওরা মানে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট কাজ করতে পারে। ইভেন যারা আমাদের এখানে স্পেশাল বাচ্চা আছে আপনার 20 জন, সেই স্পেশাল বাচ্চারাও কম্পিউটার অপারেট করতে পারবে।
আমরা ছোট্ট একটা বিরতি নিব, বিরতির পর আবারও ফিরে আসতে চাই এই ছেলে মেয়েদের কাছে। বিরতির আগে আপনাদেরকে যেটা বলতে চাই, সিচুয়েশন যখন একটু কড়া, যখন মন বসে না কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের সাথে। প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। বুঝতেই পাচ্ছেন আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আমি আরজে কিবরি আপনার সাথে রয়েছি, ছোট্ট একটা বিরতি। শুনছেন আরজে কিবরি আর সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। Stay tuned Sunday and Wednesday with me RJ Kibria only on Dhaka FM 90.4. শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। প্রিয় শ্রোতার, সময় রাত 12টা, আপনারা শুনছেন প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আমি আরজি কিবরি আপনার সঙ্গে রয়েছি এবং আমাদের এই অনুষ্ঠানটি একযোগে প্রচার করা হচ্ছে আমাদের ইউটিউবে এবং ওখানে প্রিমিয়ার হচ্ছে, অর্থাৎ রেডিওতে আপনারা যেভাবে শুনতে পাচ্ছেন ইউটিউবে আপনারা সেভাবেই শুনতে পাচ্ছেন। আর রেডিওর থেকে ইউটিউব এগিয়ে আছে কারণ ওখানে কোনো বিরতি নাই, নন স্টপ চলতে থাকে। সো আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904 এবং ওদেরকে দেখার জন্য চলে আসতে হবে আমার পার্সোনাল ইউটিউব চ্যানেলটি আছে, সেখানে এখানে ওদের ভিডিও ফুটেজ দেওয়া হয়েছে কারা এই যারা আজকের এই গেস্ট। ওকে, আমাদের ঠিকানা হচ্ছে, আমার ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/rjkibriaefm, rjkebriaefm। সোহেল ভাই, আমি জানতে চাচ্ছি যে যেহেতু 18 বছর বয়সের পরে ওদের একটা নতুন জীবন শুরু করার, একটা সংসারের কথাই যদি আমরা বলি, সেক্ষেত্রে আপনারা কি মানে কোন সাপোর্ট কি দেন নাকি কি হয় আসলে ওই সময়টা? আপনাদের কোনো ফিউচার প্ল্যান আছে কিনা, যেহেতু এখন পর্যন্ত কোনো এক্সপিরিয়েন্স নাই?
আমরা মানে এই বিষয়টা নিয়ে আমরা আসলে মানে গত বেশ কিছুদিন যাবত অনেক হোমওয়ার্ক করছি আর কি, যে আমরা কিভাবে কি, কারণ এই প্রশ্নটা আমাদের এদের সম্পর্কে যেরকম ভাবে আপনি করছেন তার চেয়ে বড় হলো আপনার যে বাচ্চাটা স্পেশাল তাদের ব্যাপারটা অনেক জ্ঞাত। আমরা যেটা করছি, আমরা যেহেতু ওদের গার্জিয়ানশিপ নিয়ে নেই, আমরা সরকারকেই সাপোর্ট করছি, সরকারের দায়িত্বেই এই বাচ্চাগুলো, রাষ্ট্রের দায়িত্বে। আমরা 18 বছর পর্যন্ত সাপোর্টটা দিব, এর মধ্যে ওকে যতটুকু পারা যায় কারিগরি দক্ষতা এবং ওদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য যতটুকু করা সাপোর্ট আমরা করে দিচ্ছি। এরপরে আমরা আমাদের ইয়ে হলো যে আমরা ওকে হাল ছাড়বো না, আমরা ওদের ওকে ওর লাইফ দেখুন। হ্যাঁ, একটা মেয়ে আমাদের আছে সদরঘাটে, সদরঘাট থেকে উদ্ধার হয়েছিল এবং ওই বাচ্চাটার ওর মেয়ে আছে, বিয়ে হয়েছে,
ওকে
বিয়ে আমরা বিয়ে দিয়েছি, এরকম অনেক মেয়েকে বিয়ে দিয়েছি। গত বছর পুলিশ ডিপার্টমেন্ট থেকে একজন গিয়েছিলেন, উনি বলছিলেন যে যদি ওদেরকে কেউ বিয়ে করে দেন আমরাও পুলিশের চাকরি দেওয়ার ইন্টার্নশিপটা দিতে পারবো, এরকম কিছু অফার আমাদেরকে অনেকে দিয়েছেন। আমরা চাচ্ছি যে এই বাচ্চাগুলোকে আসলে দয়া করে না, বরং ওদের নিজেদের সংক্ষমতে যেন বিয়ে করতে পারে। সেজন্য আমরা যতটুকু মানে এই যে ওরা ক্রাফট কাজ করে, ভালো ক্রাফট তৈরি করতে পারে, কম্পিউটার কাজ জানে, আরো কিছু কাজ জানো, যদি ওর নিজের আমার কাছে ওরা যদি কোন টাকা নিয়ে আমাদের বলে যে না বিজনেস করবো, আমরা সাপোর্ট দিব, যেন ওর মতো করে নিজের জায়গা তৈরি করে যেতে পারে, এই যতটুকু দিতে পারে দেওয়ার আমাদের একটা ইচ্ছা পরিকল্পনা আমাদের।
আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আলটিমেটলি এগুলো সবই এখন সদিচ্ছার পর্যায়ে আছে, কিন্তু সেই অর্থে স্ট্রাকচার এখন পর্যন্ত নাই। স্ট্রাকচার বলতে আমি যেটা বোঝাচ্ছি, লাইক 18 বছর পর্যন্ত আপনাদের যে পরিমাণ আপনারা সাপোর্ট দিয়ে একটা সিস্টেমেটিক ওয়েতে নিচ্ছেন, 18 বছর পরে একটা মেয়ের সংসার জীবন, সংসার জীবনে গিয়ে অনেক সময় সে বিপদের মধ্যে পড়তে পারে, তারপরে সে কোথায় যাবে যদি সংসার জীবন থেকে ফিরে আসতে হয়, সেই জিনিসগুলো,
সেই জিনিসটা আমাদের আমাদের আসলে কি আমাদের এই যে পিস হোমটা, পিস হোমের যে ফ্যামিলি এনভায়রনমেন্ট বড় করা, আগে যেগুলো সাপোর্ট দিয়েছে সেগুলো ভিন্নভাবে ছিল, কারণ আমরা তো উদ্ধার করেছি এ পর্যন্ত প্রায় 2000 বাচ্চা আমাদের যে প্রক্রিয়ার মধ্য দিয়ে 4 বছরের ইয়েতে বলি, তার মধ্যে প্রায় 600 বাচ্চা তো ফ্যামিলি থেকে আছে, বাকি 1200-1200 বাচ্চা আমরা তো 1400 বাচ্চা পাইনি, ওদেরকে আমরা শেল্টারাইজ করেছি বিভিন্ন জায়গায়। সো এই যে প্রক্রিয়ার মধ্যে যেটা আমাদের মাথায় প্ল্যান আছে এবং সেক্ষেত্রে যেটা বলে স্ট্রাকচার প্ল্যান যেটা এটা এখনো করতে পারে না, কারণ সেটা ফান্ড জড়িত,
আমরা
সাপোর্ট করবো তাকে, কিভাবে কুদ্দুর করবো, কে কোন জায়গায় যেতে পারবে, আবার অনেক বিষয় আছে, অনেকগুলো বাচ্চা আবার শারীরিক ভাবে অনেকগুলো অসুস্থতা আছে ভিতরগত, এদের চিকিৎসাটা অনেক, আমাদের বাচ্চা এখনো ক্যান্সারের পেশেন্ট
আছে নাকি এরকম?
হ্যাঁ এরকম দুটো বাচ্চা আছে, লিউকেমিয়া আছে।
ওরা কি জানে বিষয়টা?
রক্ত ওরা জানেই তো।
আমাদের একটা বাচ্চা আছে ফরিদ বাবু নাম, সেই বাচ্চাটার হচ্ছে আপনার ওর প্রতি মাসে এক ব্যাগ করে ব্লাড দিতে হয় ওর শরীরে, তো ও হচ্ছে ক্যান্সার, ও জানে।
ওর ফ্যামিলির ঠিকানা পাওয়া যায়নি?
না, ওর ফ্যামিলির ঠিকানা পাওয়া যায়নি, ওরও ঠিক ওর যে অ্যাড্রেস অনুযায়ী। আসলে আমরা প্রথম কাজ আমরা হচ্ছে ওকে ফ্যামিলিতে খুঁজে বের করা, ফ্যামিলিকে খুঁজে বের করে ফ্যামিলিতে দেওয়া,
সেটা তো বুঝানি।
সেইভাবে ওই বাচ্চার ইভেন আরেকটা বাচ্চা আছে আমাদের, নাম হচ্ছে রিপন, ও হচ্ছে এখন শিশু হাসপাতালের অ্যাডোলেসেন্ট ডিপার্টমেন্টে 11 নম্বর বেডে আছে। এই বাচ্চাটাও হচ্ছে আপনার মস্তিষ্কে পুজ জমে গেছে, এই কারণে বাচ্চাটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এবং আমাদের নিজেদের থেকেও আমরা খুবই চেষ্টা করতেছি, এবং এর একবার MRI করা হলো, CT স্ক্যান করা হলো, আরো অনেকগুলো টেস্ট করে ওর ট্রিটমেন্ট চলছে। ডাক্তার বলছে যে ওর যদি অ্যান্টিবায়োটিকে ঠিক হয় তাহলে ঠিক হবে, না হলে রিসেন্ট অপারেশন করতে হবে। ইভেন আবার MRI দিছে, একটা MRI করতে গেলে প্রায় 10,000 টাকা খরচ হয়। আমাদের এই অর্গানাইজেশন এমন একটা পর্যায়ে পড়ে গেছে, আমরা চেষ্টা করতেছি কিন্তু আমাদের ফান্ডের একটা খুবই ক্রাইসিস।
আমি একটা জিনিস যেটা বুঝতে পারছি আপনাদের সঙ্গে কথাবার্তা বলে, আমি সানিয়া মির্জা থেকে আরো সামনের দিকে আগাবো, সেটা হলো যে প্রিয় শ্রোতা, এরা একটা শেল্টারে আছে এবং থাকে, যাই বলি না কেন আমরা, সেটা হয়তো রাস্তার চাইতে একটা ভালো জীবন, ডেফিনেটলি ভালো জীবন, অন্তত 18 বছর পর্যন্ত তাদের একটা নিশ্চয়তা আছে, কারণ এরা পড়াশোনা করছে এবং অনেকে SSC পরীক্ষা দিচ্ছে, অনেকে ইন্টার পরীক্ষা দিচ্ছে, এখানে ক্লাস 9 পড়ছে সানিয়া মির্জা, তো এগুলো অনেক মানে মানে শুনতে ভালো লাগে, বলতে ভালো লাগে, কিন্তু ভবিষ্যৎ জীবন বলে যে বিষয়টা, সমাজের সাথে মিশে যাওয়ার যে জীবন, সমাজের মেইন স্ট্রিমে চলে আসার যে জীবন, নাগরিক অধিকারের যে জীবন, সেই জীবনটি এখনো প্রশ্নের ঊর্ধ্বে নয়। সানিয়াটা আমরা শুনলাম, এরপরে যিনি আছে আপনার নামটার উপর সুমি, সুমি রাইট, জেসমিন, জেসমিনের কাছে মাইক্রোফোনটা দেন। হ্যাঁ তো জেসমিন, আপনার ঘটনাটা আসলে কি?
আমি যখন ছোট ছিলাম তখন আমি জানি না আমার মা বাবা মারা গেছে না বেঁচে আছে, কিন্তু যখন ছোট ছিলাম তখন মামা মামির কাছে ছিলাম, তো মামা মামি বড় করছে, মানে আট বছর পর্যন্ত ছিলাম ওই জায়গায় আর কি, তো বড় করছে, তখন আমার একটা 3 ভাই ছিল, মানে আপন না, মামা মামি ছেলে ছিল, তো ওইখানে মানে কি বড় হয়েছি, তো ওরা মানে মারতো, অনেক মারধর করতো, তখন আমিও মারতাম, আমি আবার ছায়া দিতাম না, মারতাম, কিন্তু তারপরে ওরা বেশি আমার মারতো। তারপরে একদিন মামা আমি বলছি কি জিদ করে আমি এখান থেকে চলে যাবো, মানে কি এরকম টর্চার আমি সহ্য করতে পারতেছিলাম না। তারপরে ওইখান থেকে মামানি গোসল করতে গেছে রান্না বান্না শেষ করে, তো আমি আবার করছি কি মামির আগে বলছি যে মামানি আমার পড়াশোনা করা না কিছুর জন্য, তোমার ছেলে মেয়েদের তুই পড়াশোনা করো, কারণ বলতেছি কি তোর পড়ার দরকার নাই, তুই বসিয়া ঘরে ভিতরে কাজ করবি, খাবি, এই করবি। আমি প্রতিদিন বারান্দায় এসে বসে বসে দেখতাম, সবাই স্কুলে যাইতো, আবার তাদের মা বাবা দিয়ে আসতো, আবার নিয়ে আসতো, এগুলো বারান্দায় বসে বসে দেখতাম। তারপর আমি একদিন মামার নিচে গেলাম, সত্য করে বলো তো আমার কি মা বাবা নেই, কই কি না তোর মা মরে গেছে। তারপরে ওই দিন আবার আমি বাসার থেকে পালায় চলে আসছি আর কি, মানে মামাই গোসল করতে গেছে, তারপর পালায় চলে আসি, আসার পরে মানে আস্তে 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 স্টেশন আসছি আর কি, আমাদের যে স্টেশনটা ওইখানে আসছি। এখন আমি ভাবতেছি আমি কোথায় যাব, কিভাবে যাব, এখানে একটা ট্রেন আসছে, তো একটা আন্টি ছিল, তো ওই আন্টির সাথে আমি ট্রেনে উঠছি, তো ওই আন্টি ট্রেনটা ছাড়ছে, ছাড়ার পরে মাঝখানে আন্টিরা নামা গেছে, কিন্তু আমি আমি যাইতেছি, এরকম করে কমলাপুর স্টেশন থেকে আমাদের ওই জায়গায় গেছে, ওই জায়গা থেকে আবার কমলাপুর স্টেশন, এভাবে খালি ঘুরপাক করতেছি, তখন তো চিনতাম না কিছু, ঘুরপাক করতেছি। তারপর আমি জিদ্দে করলাম কি ওই জায়গা থেকে কমলাপুর স্টেশন নামা গেলাম, নামার পরে এখন কমলাপুর পুরাটা হাঁটতেছি, হাইটে হাইটে দেখতেছি অনেক লোকজন, মানে বোতল টুকায়, তারপর নেশা করে, মানে বাজে বাজে লোক। এখন আমার অনেক ক্ষুধা লাগছিল, সকালবেলা বাড়ি এসেছি, সন্ধ্যা হয়ে আসতেছিল, অনেক ক্ষুধা লাগছে, আমি যা বসছি স্টেশনে একটা চেয়ারে যা বসছি, এখন বসে বসে কান্না করতেছে, আর বাজে বাজে ছেলেরা ছিল, ওরা আমার ঘিরে ধরছে, তো আমি আরো জোরে কান্না করতেছি।
তোমার বয়স কত তখন?
তখন
আট বছর বয়স। আচ্ছা হ্যাঁ বলো।
তো কান্না করতেছিলাম অনেক জোরে জোরে, তখন শেল্টারের কিছু ভাইয়া আপু গেছিল সেতুর থেকে, সেতুর সাথে লিডোরটা সংযুক্ত আর কি, এটা এটা একই। তারপরে এই ভাইয়ারা বলল যে তুমি কোথা থেকে আসলো, আর আমি বলছি যে আমি এখান থেকে আসছি, তো আমার এখন যাওয়ার জায়গা নেই। বলতেছে কি আমাদের একটা শেল্টার আছে সেতু শেল্টার, তো ওখানে চলো, তোমাদের সবকিছু পড়াশোনা খাবার দাবার কাপড় চোপড় সব দিব। এখন আমি ভাবতেছি যে তোমরা কি ভাবতেছি না তাদেরকে বলতেছি যে তোমরা কি নিয়ে আবার আমাকে বেছে দিবানি, আমি আগে না দেখতাম যে সবারে বেছে দেয় মানে মানুষকে নিয়ে। এখন কই কি না না আমরা এরকম এরকমই না যে তোমাকে আরো ভালোভাবে রাখবো। তারপর আমি তাদের সাথে আসলাম, যখন আসছি আমার অনেক ক্ষুধা ছিল, আইসিয়া তারপর বলছি কি আগে হাত মুখটা ধুয়ে আসো তারপরে খাইতে বসবা। হাত মুখ ধুয়েছি, তারা আদর করে আমার খাইতে দিছে, মাছ ভাত দিয়ে খাইতে দিছে, খাওয়া দাওয়া করছি। তারপরে এরকম থাকতে থাকতে তো দুই বছর থাকলাম। তারপর একটা আপু বলতেছে যে ভাইয়ার বড় ভাইয়ার আর কি ফরহাদ ভাইয়া যে মালি, তাকে বলতেছে যে এখন তো ওরে ওর কেউ নাই, তো ওরে তো অন্য একটা শেল্টারে দেওয়া হোক। এখন ভাইয়া বলতেছে যে না আমি চাইতেছি যে আমার বাচ্চারা এমন একটা ইতে থাক যে পড়াশোনা শিখতে পারে। এখন ভাইয়া বলছে যে ঠিক আছে, ভাইয়া বলতেছে যে আমি একটা জায়গা কিনছি, তো ওই জায়গাটা আমি নিজের একটা আমার শেল্টার মানে আমার নিজের বাচ্চাদের মানে কি আমার নিজের সন্তানদের মতন আমি রাখবো। তারপর ভাইয়া ওই হোমটা করছে লিটল পিস হোম, তো ওই হোমটা করার পরে তারপরে আমাকে ওই জায়গায় নিয়ে আসছে আর কি। নেওয়ার পরে তারপর স্কুল হয়েছে, স্কুলের নানান জায়গায় সবাই নানান স্কুলে পড়ে। এখন আমরা বলতেছি যে ভাইয়া সবাই তো স্কুলে পড়তেছে, তাহলে আমরাও কি একটা পরিবারের মতন থাকতে পারি না, পরিবারের মতন পড়াশোনা করতে পারি না? বলে হ্যাঁ তুমি তো আমার বাচ্চা, যে সবাইকে তো আমি এখানে আনছি পড়াশোনা করাবো। তারপর ভাইয়া সবাই সবার মতন মন পছন্দের মতন সবার স্কুলে ভর্তি করাই দিছে। এখন আমি ক্লাস সিক্সে পড়ি, তারপরে এই পড়াশোনা করে বড় হইতেছি। আর আমি জানি না আমি কতটা ভাগ্যবতী, আমি আরো ওয়ার্ল্ড কাপ খেলতে যে আমি লন্ডনে যাচ্ছি।
রাইট, অবশ্যই আমি সেই ওয়ার্ল্ড কাপের প্রসঙ্গে আমি সবার কাছে আসবো, আমি লাইফ স্টোরিটা একটু রিভিউ করে নিই। জি বলো বলো।
আর আমি আমার বাবা নেই, কিন্তু আমি একটা বাবা আমার মনের মতো একটা বাবা চাইছি যে আমার একটা বাবা হোক, কিন্তু আমি সুহুল রানার মতন একটা বাবা পাইছি। থ্যাংক ইউ
সো মাচ। আমার মনে হয় সোহেল ভাই আপনার জন্য এটা একটা বিশেষ, কতগুলো ছেলেমেয়ের সঙ্গে আপনি হয়ে যুক্ত, আপনি যেহেতু লিডর ম্যানেজার আপনার কাছে একটু আসি প্লিজ বলেন কতগুলো ছেলেমেয়ের সঙ্গে আপনি ভাবে জড়িত?
পিস হোমে আছে এখন পর্যন্ত 52 জন বাচ্চা, ওরা হচ্ছে বিভিন্ন বয়সের, একেবারে দুবছর থেকে শুরু করে আপনার 16 বছর পর্যন্ত আছে বাচ্চা।
তো কতগুলো এরকম কতগুলো আছে?
52 জন বাচ্চা।
52 জন, এই 52 জনের সাথে আপনার ডিল হয় সরাসরি?
হ্যাঁ 52 জন।
কি কাজ করতে হয় আপনাকে বেসিক্যালি?
এখানে হচ্ছে যে আমি এটা ম্যানেজার হিসেবে আছি, এটা পরিচালনা করতেছি, আর আমার সাথে মাদার আছে 5 জন।
হ্যাঁ
মাদার আছে, এরাই আপনার হসপিটালে পাঠাচ্ছি, আবার দেখা যাচ্ছে বাইরে কোনো বাচ্চার স্কুলে হলে আমি যাচ্ছি বা মাদারকে পাঠাচ্ছি।
আপনি কি লিডো প্রতিষ্ঠাকালীন সদস্য নাকি এখানে জব করছেন?
মানে প্রতিষ্ঠাকালের সদস্য না, পরে এসেছি।
আপনার কি এখানে এটাকে আপনার জব হিসেবে কাউন্ট হয় নাকি আলটিমেটলি
জব হিসেবে ভলান্টিয়ার হিসেবে যারা কাজ করি? আসলে জব হিসেবে কেউ কাজ করে না বা কাজ করার এরকম অবস্থা নেই, কারণ এটা হচ্ছে আমাদের লিডো হচ্ছে নন প্রফিটেবল,
অফকোর্স
প্রফিট নেই। আর এখানে হচ্ছে যে ম্যানেজার হিসেবে কাজ করতেছি, ভালো লাগে শুরুতেই, মানে ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল যে আসলে সেবামূলক কাজের সাথে জড়িত হওয়া আর কি, যুক্ত থাকা। সেই জায়গাটাতেই ওই আমাদের ফরহাদ হোসেন সাহেব, উনি হচ্ছেন প্রতিষ্ঠাতা, তো ওনার সাথে যোগাযোগ হলো, পরে উনি সুযোগ করে দিলেন, আর এই পিস হোমটাতে আসি ম্যানেজার হিসেবেই। আর এখানে হ্যাঁ শুরু থেকেই আসি, আর এখানে কিছু ভলান্টিয়ার আছে তারা বাচ্চাদের টিচিং দিয়ে এসে।
ঠিক আছে, আমরা ওই প্রসঙ্গে আবার একটু পরে আবার যাচ্ছি। ওকে, খুবই মানে দুঃখজনক, আমি একটা জিনিস একটু বলি প্রিয় শ্রোতা, আমি আসলে বারবার ইন্টারাপ্ট করছি এবং প্রয়োজনেই, কারণ আজকের স্টোরিটা একটু অন্যরকম। এই এক একটা বাচ্চার পেছনে এক একটা ইতিহাস লুকিয়ে আছে, এবং সেই ইতিহাসের মধ্যে সিমিলারিটি আছে, সেটা হচ্ছে অর্থনৈতিকভাবে এরা প্রচণ্ড রকম দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছে এবং একটা বাচ্চাকে লালন পালন করার জন্য পরিবারে যে ধরনের এনভায়রনমেন্ট থাকার প্রয়োজন ছিল সেটার বিন্দুমাত্র ছিল না এদের ক্ষেত্রে এবং এরা রাস্তা বেছে নিয়েছে। প্রিয় শ্রোতা, আপনাদের সবার জন্য একটি বিশেষ অ্যানাউন্সমেন্ট, সেটা হল যে বইমেলায়, এবারের বইমেলায় জীবন গল্প পার্ট ওয়ান বইটি এসছে। বইটির মূল্য ধরা হয়েছে মাত্র 200 টাকা এবং এই বইটি অবশ্যই আপনারা সংগ্রহ করবেন, এই কারণে যে বইয়ের প্রথম গল্পটা প্রত্যেকটা মানুষের জন্য ইম্পর্টেন্ট। এবং আমি চাই তো, বিশেষ করে ইউনো ভ্যালেন্টাইন ডে সামনে, তারপরে আরও বিশেষ বিশেষ দিবস আছে, তো আপনি চাইলে বইটি উপহারও দিতে পারেন। বইটি আপনি যেখান থেকে সংগ্রহ করবেন, নম্বরটি হচ্ছে বই বাজারের নাম্বার, আমি নাম্বারটি বলছি একটু নোট করে নেবেন প্লিজ, 09611262020। আমি আবারও বলছি 09611262020, ঠিক আছে? ওকে, আমরা ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর আবারও ফিরে আসতে চাই এই ছেলে মেয়েদের কাছে। বিরতির আগে আপনাদেরকে যেটা বলতে চাই, সিচুয়েশন যখন একটু কড়া, যখন মন বসে না কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে। প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। বুঝতেই পাচ্ছেন, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আর জে কে প্রিয় আপনার সাথে রয়েছি, ছোট্ট একটা বিরতি। শুনছেন আর জি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। স্টে টিউনড সানডে অ্যান্ড ওয়েনেসডে উইথ মি আর জি কিবরিয়া, অনলি অন ঢাকা FM 90.4। শুনছেন আর জি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। প্রিয় শ্রোতা, সময় রাত 12টা, আপনারা শুনছেন প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আমাদের এই অনুষ্ঠানটি একযোগে প্রচার করা হচ্ছে আমাদের ইউটিউবে এবং ওখানে প্রিমিয়ার হচ্ছে, অর্থাৎ রেডিওতে আপনারা যেভাবে শুনতে পাচ্ছেন ইউটিউবে আপনারা সেভাবেই শুনতে পাচ্ছেন। আর রেডিওর থেকে ইউটিউব এগিয়ে আছে কারণ ওখানে কোনো বিরতি নাই, নন স্টপ চলতে থাকে। সো আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904 এবং ওদেরকে দেখার জন্য চলে আসতে হবে আমার পার্সোনাল ইউটিউব চ্যানেলটি আছে সেখানে, এখানে ওদের ভিডিও ফুটেজ দেওয়া হয়েছে কারা এই যারা আজকের এই গেস্ট। ওকে, আমাদের ঠিকানা হচ্ছে, আমার ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/rjkebriafm। সবাই যে কথাটা বলেছে, আপনারা ওদের কাছে গিয়েছেন বা বিভিন্ন প্রতিষ্ঠান যায় ওদের কাছে, গিয়ে ওদেরকে খোঁজ করে আপনারা নিয়ে আসেন, কেন করেন এটা? মানে এটা কি আপনাদের, আমার প্রথম প্রশ্নটা হওয়া উচিত, এরকম একটা প্রতিষ্ঠান হওয়ার মোটোটা কেন হলো, মানে কে করলো আসলে লিডোটার প্রতিষ্ঠাটা, কে করলো, তার উদ্দেশ্যটা আসলে কি ছিল?
লিডোর প্রতিষ্ঠাতা হলেন ফরাদ ভাই, আমাদের ফরাদ ভাই। উনি এই শিশুদের নিয়ে কাজ করছেন প্রায় 1989 সাল থেকে। সিএসকেএস নামে একটা সংগঠন করেছিলেন প্রথমে, মরহুম জোবেদা খানম, ছিন্নমূল শিশু কিশোর সংস্থা। ওনার মোটো ছিল যে কারণে উনি আসলে ভালো লাগতো না, ওনার যেটা বক্তব্য উনি বলছেন আমাদেরকে, আমি তো ভলান্টিয়ার হিসেবে জড়িত আছি প্রায় ছাত্রকাল থেকে, এখন তো হয়তো পড়াশোনা শেষ। উনি যেটা বলছেন সেটা হচ্ছে ওনার ভালো লাগতো না যে রাস্তার বাচ্চাগুলো এরকম ভাবে কাপড় ছাড়া পড়ে আছে আর আমি গাড়ি হাঁকিয়ে যাচ্ছি এবং আমার কাঁধে ব্যাগ, আমার গলায় টাই লাগানো আছে, বা এই বাচ্চাগুলোর গায়ে কাপড়টাও নাই। এই দৃশ্যগুলো ওনার কাছে খুব ভালো লাগতো না এবং সেই জায়গা থেকে আসলে বেসিক্যালি উনি এদের কল্যাণে কাজ করেন এবং উনি আহমসভার সাথে কাজ করতেন, সহযোগিতা পাঠশালায় একসাথে পড়াইতেন।
আহমসভা মানে ওই আমাদের
আহমসভার সাথে আজিজে পড়াইতেন, তখন আহমসভা তো সিনিয়র, উনি যে ভলান্টিয়ারি ওনার সাথে কাজ করতেন।
আচ্ছা আচ্ছা।
সো এই বিষয়টা উনি অনেক আগে থেকে করে আসছেন। তো লিডো তো প্রতিষ্ঠা হলো 2000 সাল থেকে, বাট ওই এর আগে ওনার এই ধরনের কাজ ছিল। এর পাশাপাশি উনি তখন মরহুম অ্যাডভোকেট রাশিদা আপা ছিলেন, ওনার যে বোন এখন মুর্শিদা আক্তার কান্তা, উনি আমাদের ডিরেক্টর অ্যাডমিন আছেন, ওনারা তখন জেলখানা থেকে বাচ্চাগুলো উদ্ধার করতেন, অর্থাৎ রাস্তা বাচ্চাগুলো পুলিশ তখন করতো কি নিয়ে নিয়ে জেলে ভরে দিত শহর সাফাইয়ের একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। তো ওনারা ওখান থেকে জেল থেকে বাচ্চাগুলো বের করতেন জুভেনাইল কোর্টের মাধ্যমে, বের করে করে তখন রাখতেন বিভিন্ন সেন্টারে। তো এই জায়গাগুলো আসলে না আমরা আসলে যে আমি যে কারণে কাজগুলো করছি সেটা আসলে একটা দায়বদ্ধতা কাজ করে, মানে আমরা উন্নতি হচ্ছে, আমরা উন্নত হচ্ছে, রাস্তা রাস্তাঘাট ভালো হচ্ছে, রাস্তার পাশে মানুষগুলো যে পড়ে থাকতে রাস্তাঘাটের চিত্রগুলো খুব ভালো
দেখাচ্ছে।
তো আমরা আমরা এর দেখেন আমরা মনে করি সদরঘাটে, সদরঘাটে এরকম অনেক বাচ্চা যারা এখন বলবো না যে হ্যাঁ ক্রাইমের হ্যাঁ একসময় ছিল পাচার প্রচন্ড বেড়ে গিয়েছিল, আমরা এরকম অনেক পাচারের বাচ্চা উদ্ধার করেছি একসময়। তো কিন্তু আলটিমেট কি, এই বাচ্চাগুলো সকালবেলা একবার খাবার পাচ্ছে, বিকালবেলা খাবার পাচ্ছে না, ড্যান্ডি খাচ্ছে, কে ঘুম দিচ্ছে, ঘুম দিয়ে উঠছে। এখানে যে বাচ্চাগুলো আছে এরা তো আপনার ওয়ার্ল্ড কাপের সূত্রে আছে, বাট এদের থেকে আরো মানে হরিবল স্টোরি আমাদের হোমে আছে। এমন বাচ্চা উদ্ধার করেছে যে বাচ্চাগুলো যে বাচ্চাকে কুকুর টান দিছিল, মানে ওকে কুকুর খাচ্ছিল, ওর শরীরে কুকুরের দাগ, মানে ও এমন বাচ্চা ময়লা স্তূপে পড়ে আছে, ওখান থেকে আমরা উদ্ধার করে ওখান থেকে নিয়ে আসছি। এমন আমরা আসলে বেসিক্যালি কাজ করছি কারণে যে আমরা মনে করতাম একসময় কিন্তু এটা ট্রেন ছিল এনজিওর মধ্যে, ১০ টাকায় খাবার দেওয়া, ২০ টাকায় খাবার দেওয়া, ৫ টাকায় খাবার দেওয়া। কিন্তু প্রশ্ন হলো এই ৫ টাকা কামাই করবে কোথেকে, এই ৫ টাকা সম্মানজনক কাজ কোথায় আছে, বা ও কোথেকে টাকা জোগাড় করবে। আমরা চিন্তা করলাম যে উদ্ধার ছাড়া উপায় নাই, উদ্ধার করে আমরা যেটা করলাম আমাদের সামর্থ্য তখন এই হোম ছিল না, আমরা করলাম কি একটা মানে কমিটি ইয়ে করলাম, মানে মানে একটা সমাজ সংগঠনগুলো একটা ইয়ে করলাম, লিয়াজো করলাম যে আমাদের আপনার সাপোর্ট হেলথ, আপনি হেল্থ দেন, আপনি ফুড দেন, আপনি শেল্টার দেন, আমরা উদ্ধার করি। আমার অনেকে বলতো যে বাচ্চা না বাচ্চা নাই, আমি বললাম বাচ্চা কত লাগবে আপনি বলেন, বাচ্চা আমি উদ্ধার করে দিচ্ছি আপনাদেরকে। এই সূত্রে কিন্তু এসওএস শিশুপল্লী প্লাস আসানি মিশন ওদেরকে আমরা অনেক বাচ্চা দিয়েছি, গভর্নমেন্ট শেল্টার যেটা শেখ রাসেল অনেক বাচ্চা আমরা পাঠিয়েছি যে আমরা বাচ্চা দিচ্ছি, আমি উদ্ধার করে আপনারা খালি রাখেন। আমাদের তো সামর্থ্য তো বেশি নেই, যতটুকু আছে আমরা ৫০ বাচ্চা রাখতে পারছি, মানে এরকম তো হাজার প্রায় এখনো তো লাখের কথা বলে, যদিও সঠিক জরিপটা এভাবে এখনো পাওয়া যায় না কত জরিপ, কারণ ফ্লোটিং থাকে অল টাইম। তো এইরকম অনেকগুলো বাচ্চা কিন্তু এখানে অবস্থা ওদের বাজে অবস্থা থাকে। তো রাস্তার জীবন মানে আসলে আমরা যারা দেখি হয়তো আমরা যেটা একবার করেছিলাম দেখার জন্য, রাত্রে অফিস করতাম, মানে অফিস বলতাম রাত্রে টিমে কাজ করতাম, মানে ৭টা থেকে থাকবো রাস্তায় কমলাপুর থাকবো, একে বলে সাথে ঘুমানো, ওদের সাথে থাকা এবং ওদের রিয়েল স্টোরিটা দেখা, ওরা এক্স্যাক্টলি কি করে এবং ওদের কাজ করার জন্য আমরা আসলে কোন যা, কারণ কি ওরা বললো না যে গিয়ে বললেন, গিয়ে বললে কিন্তু আসে না। একটা বাচ্চার পিছনে আমাদের সমাজে ৬ মাস কাজ করতে হয়েছে
নিয়ে আসার জন্য,
মোটিভেশন দেওয়ার জন্য, মিথ্যা বলে, তারপরে আপনার অনেক ওদের সবচেয়ে বড় ট্রাস্ট করে না
কাউকে, বিশ্বাস করে,
বিশ্বাস করা যায় না। মা যখন মারে, মামি যখন, মামা যখন রেপ করে, এরকম ঘটনা ঘটে, তখন আসলে কাকে বিশ্বাস করবে। এমন তো অবস্থা আসলে আমাদের, আমাদের করে কি আমাদের স্কুল আছে একটা মোবাইল স্কুল, খেলনা পুরো গাড়ির মতো, কলেজে সম্পূর্ণ খেলনা, ফুটবল খেলা, ফুটবল খেলবো, এই খেলার মাধ্যমে আমরা করি। মজার ব্যাপার হলো আমরা গত বছর এই বাচ্চাদের দিয়ে বাচ্চা উদ্ধার করেছি, ওরা উদ্ধার করে নিয়ে আসছে আমার বাচ্চাকে।
রিসেন্ট ঈদেও আমরা হচ্ছে যে বাচ্চা রেস্কিউ করেছি, মানে ওরা হচ্ছে ওরা যে চার পাঁচজন আছে ওরা তো আসলে ওদের লাইফের সাথে পরিচিত, খুব বেশি পরিচিত, তো ওরা কিভাবে বাচ্চাদের সাথে কথা বলতে হবে, ওরা তো এখন একটা পর্যায়ে আছে, তো যে বাচ্চারা রাস্তায় এখনো আছে কষ্টে আছে তাদেরও তো এই জায়গায় নিয়ে আসা দরকার। তো আমাদের চিন্তা হচ্ছে যে আমরা ওদের পাঠিয়েছিলাম যে ওদের মধ্যে সেই একটা ব্যাপার আছে, স্পিড আছে, যে ওরা একসময় কষ্ট ছিল এখন মোটামুটি ভালো আছে, ওরা আরেকটা বাচ্চাকে বোঝাতে পারবে, মোটিভেশন খুব তাড়াতাড়ি দিতে পারবে। তো পাঠিয়েছিলাম, ওরা সফল হয়ে বাচ্চা ওখান থেকে উদ্ধার করে নিয়েছে।
গত ঈদে আমরা ওদের দিয়ে গরুগ্রস্ত বিতরণ করেছি, কাপড় দিয়েছি, এক বছর আগে হয়তো ওরা নিজেরা লাইনে দাঁড়াচ্ছিল, আমরা ওদেরকে চাচ্ছিলাম এভাবে এম্পাওয়ার করতে, ত্রাণ দিতে গেছে সিরাজগঞ্জে, ওদেরকে আমরা নিয়ে গেছি, ওরা নিজেদের ত্রাণ দিয়েছে। তো আমার চাচ্ছে যে এটা করার জন্য যেন ওরা নিজেরাই আসলে, কারণ ওদের আসলে স্পেসটা কেউ দিচ্ছে না, স্পেস দেওয়া একটা শিক্ষিত বিষয়টা, শিক্ষা খাবার অনেকে হয়তো দেয় অনেকভাবে অনেকে শিখে, বাট ওকে একটা স্বীকৃতি দেওয়া বা যে হ্যাঁ তুমি তোমার জায়গায় তুমি ঠিক আছো, বাট এই বিষয়টা মানে যে দয়া না বা ঘৃণা না, বাট আমি ওই জায়গাটা দেওয়া, এই জায়গাটা আসলে দেয় না, আমার চাচ্ছে ওটা দেওয়ার জন্য। এবং এখানে যেটা হয়েছে আমরা যেটা করি ওরা জানে, আমি বলেছি, আমি বললাম যেটা ওদের বাড়ি হোম বলি, ওরা নিজের বাড়ি নিজেরা ঝাড়ু দেয়, পরিষ্কার করে, কখনো কখনো রং করা হলে ওরা নিজেরাই বলে নিজেরাই রং করে, নিজেরাই রং টঙ্গা নিজের রং করে। এবং একবার আপনি এর সময় গেলে হয়তো বুঝবেন বা দেখবেন যে আমরা চাচ্ছি যে এরকম করার জন্য, কারণ এরকম বাচ্চাদেরকে ধরে রাখা অনেক টাফ, পালিয়ে যায় অনেক বাচ্চা।
একটা কাজ করতে পারেন কিনা, আপনি আমাকে যাওয়ার কথা বললেন, আমাদের সাধারণ ছেলে মেয়ে যারা আছে ওদের বয়সী স্কুলে পড়ে, আমি ইদানিং দেখলাম কিছুদিন আগে আমাদের খুব শ্রদ্ধেয় বিজ্ঞজন শাইক সিরাজ
কৃষি কাজ করেন, তিনি নতুন একটা কাজ হাতে নিয়েছেন, নতুন হয়তো নতুন চোখে পড়েছে, স্কুলের বাচ্চাদের নিয়ে উনি মাঠে যান, ক্ষেত খামারে যান, এবং যেসব বাচ্চাদেরকে নেয় যাদের ক্ষেত খামারে যাওয়ার কোন সম্ভাবনাই নাই, হ্যাঁ খুব মানে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে, হয়তো জীবনে কোনোদিন যাওয়ার সুযোগ হতো না, ওদেরকে নিয়ে গিয়ে চাষবাস করায়, এবং ভেরি ইন্টারেস্টিং, আলু বুনছে এবং আলু যখন তুলছে, এই দুইটা সিজন খুব আমার কাছে মনে হচ্ছে দুর্দান্ত একটা কনসেপ্ট। তো আপনারা এই যে একেবারে আমাদের এই যে সোসাইটিতে বড় হচ্ছে সব সুবিধা সুবিধাপ্রাপ্ত ছেলে মেয়ে যারা আছে, এদেরকে কখনো এদের সাথে কমিউনিকেট করার জন্য নিয়ে যাওয়া?
আমরা যেটা করছি কি, আমরা এই যে আমরা রিসেন্ট একটা পিঠা উৎসব করেছিলাম,
হ্যাঁ
আমরা চেয়েছিলাম যে ওখানে অনেকে মানে আসুক এই জায়গাটায়, এবং অনেকে চেষ্টা করে আসে, এবং কদিন আগে আপনার অনেকে অনেক মা হাই স্টুডেন্ট মারাও আসছেন, যে আমি বললাম কেন আসছেন, বলে মেয়েটাকে দেখাইতে জীবনটা এরকম দেখাইতে অনেকে নিয়ে আসেন। বাট আমরা আসলে হয় কি, আসলে ছোট সংগঠন এবং এতগুলো বাচ্চার দায়বদ্ধতা, কারণ পঞ্চাশটা বাচ্চা থাকতেছে, পড়তেছে, খাচ্ছে, যাচ্ছে, এটা একটা বিশাল জায়গা থাকে। তো এমন অবস্থা আসলে অন্য অনেক বিষয় চিন্তা ভাবনা করতে আসলে সহজ হয় না, সবাই মিলে যদি মানে এগিয়ে আসে তাহলে এটা সম্ভব। একটা বিষয় হলো কি, এদের স্কুলে ভর্তি যখন করে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, এটা আরো চ্যালেঞ্জিং বিষয়। ইংলিশ মিডিয়ামে এই বাচ্চাগুলো পড়বে, ওদেরকে মেনে নিবে ওরা, মানে এই জায়গাটা একটা এখনো কিন্তু বড় দেয়াল আমরা কিন্তু ফেস করতেছি, যে আমরা পাঠাচ্ছি ইংলিশ মিডিয়ামে, কমিটিকে হয়তো মোটিভেশন করে 10,000 টাকার বেতন আমরা হয়তো অল্প টাকা করেছি, কিন্তু বাচ্চাগুলো তো মানতে হবে,
মানে ওর পাশে বসা,
ওর হাই, ওর হ্যালো, এই যে সামাজিক যে বন্ডিং গুলো আমরা কিন্তু ওখানে ইংলিশ মিডিয়ামে ভর্তি করছি এই কারণে যে খুব লাক্সারিয়াস চিন্তা করছে না, আমরা চাচ্ছিলাম যে এক্সপেরিমেন্ট করতে, দেখি কতটুকু যায়।
এই শিক্ষাটা আসলে পরিবার থেকেই আসা উচিত, মানে আমি যদি আমার সন্তানকে শেখাতে পারি যে তুমি যেভাবে বড় হচ্ছে তুমি লাখ, এবং তুমি লাকিলি হয়তো এই পরিবারে এসেছো বলে তুমি এই সুবিধাগুলো পাচ্ছ, তোমার জন্মটাও ওখানে হতে পারত, তুমি এরকম ভিকটিম হতে পারতাম। সো ওকে যদি ওই টেস্টটা দেওয়া যায়, এবং ওকে যদি বলা যায় যে জীবনে হরেক রকমের অভিজ্ঞতা নিয়ে বড় হয়ে বড় হওয়াটাই হচ্ছে জীবন, হ্যাঁ তুমি যদি বুঝতে পারো যে একজন স্ট্রিট চাইল্ড কিভাবে বড় হয়, একজন শেল্টার পাওয়া চাইল্ড কিভাবে বড় হয়, একটা হোমলেস চাইল্ড কিভাবে বড় হয়, এবং তুমি কিভাবে বড় হচ্ছ, তখন তুমি মানুষের জন্য কাজ করতে পারো।
আমি একটু এখানে অ্যাড করি, আমাদের আন্ডারে কিন্তু এরকম বাচ্চা, যে বাচ্চা ঢাকা পাঁচতলা বাড়ি আছে,
আর শিওর,
হ্যাঁ কিন্তু যেহেতু সে শিশু, সো তার ক্লেম করার সুযোগ নাই, এবং আমরাও তার পক্ষে
অনুষ্ঠানে সাধারণত প্রাপ্তবয়স্ক যারা তারা আসেন, জীবনের কোন একটা পার্ট তারা ওখানে পার করেছেন, এবং তারপর এখন অন্যরকম জীবনযাপন করছেন, তারা জীবনের একটা পার্ট নিয়ে গল্প করেন, কিন্তু আমার এরকম সরাসরি এদের সাথে কখনো কমিউনিকেট করা হয়নি, গল্প বলা হয়নি। আমার কেন জানি মনে হচ্ছে এদের জন্য নতুন করে কিছু করা উচিত রেডিওতে, আমি অবশ্যই মাথায় রাখছি, বাকিটুকু তাওয়াক্কাল তো আল্লাহ। প্রিয় শ্রোতা, আপনাদের সবার জন্য একটি বিশেষ অ্যানাউন্সমেন্ট, সেটা হল যে বইমেলায়, এবারের বইমেলায় জীবন গল্প পার্ট ওয়ান বইটি এসছে, বইটির মূল্য ধরা হয়েছে মাত্র 200 টাকা, এবং এই বইটি অবশ্যই আপনারা সংগ্রহ করবেন, এই কারণে যে বইয়ের প্রথম গল্পটা প্রত্যেকটা মানুষের জন্য ইম্পর্টেন্ট, এবং আমি চাইতো বিশেষ করে ইউনো ভ্যালেন্টাইন ডে সামনে, তারপরে আরো বিশেষ বিশেষ দিবস আছে, তো আপনি চাইলে বইটি উপহারও দিতে পারেন। বইটি আপনি যেখান থেকে সংগ্রহ করবেন, নম্বরটি হচ্ছে বই বাজারের নাম্বার, আমি নাম্বারটি বলছি একটু নোট করে নেবেন প্লিজ, 0961126 2020, আমি আবারও বলছি 0961126 2020, সহজ করে বলি, প্রথমে হচ্ছে 09611, তারপর হচ্ছে 26 20 20, ঠিক আছে? ওকে, আমরা ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর আবারও ফিরে আসছি, আরো দুজনের গল্প আমরা জানতে চাই। বিরতির আগে আপনাদেরকে যেটা বলতে চাই, সিচুয়েশন যখন একটু কড়া, যখন মন বসে না কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে, প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। বুঝতেই পারছেন আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আরজে কিবরিয়া আপনার সাথে রয়েছি, ছোট্ট একটা বিরতি। শুনছেন আরজে কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প।
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. শুনছেন আর জি কিব্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
স্বাগত আরো একবার শুনছেন প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। আমি আর জি কিব্রিয়া আপনার সঙ্গে রয়েছি। প্রিয় শ্রোতা, আপনাদের সবার জন্য একটি বিশেষ অ্যানাউন্সমেন্ট, সেটা হল যে বইমেলায়, এবারের বইমেলায় জীবন গল্প পার্ট ওয়ান বইটি এসছে। বইটির মূল্য ধরা হয়েছে মাত্র 200 টাকা এবং এই বইটি অবশ্যই আপনারা সংগ্রহ করবেন, এই কারণে যে বইয়ের প্রথম গল্পটা প্রত্যেকটা মানুষের জন্য ইম্পর্টেন্ট। এবং আমি চাইতো, বিশেষ করে ইউনো ভ্যালেন্টাইন ডে সামনে, তারপরে আরো বিশেষ বিশেষ দিবস আছে, তো আপনি চাইলে বইটি উপহারও দিতে পারেন। বইটি আপনি যেখান থেকে সংগ্রহ করবেন, নম্বরটি হচ্ছে বই বাজারের নাম্বার, আমি নাম্বারটি বলছি, একটু নোট করে নেবেন প্লিজ, 09611262020। আমি আবারও বলছি, 09611262020। ঠিক আছে, ওকে। আপনার নাম যেন কি?
সুমি।
সুমি, তো সুমি, আপনার গল্পটা কি?
ছোটবেলা থেকে আমি আমার পরিবারেই ছিলাম, পড়াশোনা করতাম, আর আমার আমার বাবা একজন রিক্সা পুলার ছিলেন, রিক্সা চালক ছিলেন। উনি রিক্সা চালাতেন, তবু আমাদের পড়াশোনা ঠিকভাবেই করাতেন, যখন যেটা চাইতাম সাধ্যমতো দেওয়ার চেষ্টা করতেন। আমরা তত কিছু মনে করতাম না, যেটুকু দিতেন ওইটুকু সন্তুষ্ট থাকতাম। আর আমাদের ফ্যামিলিটা অনেকটা হ্যাপি ছিল, অভাবই হোক বাট সবাই অনেক একসাথে আনন্দে বসবাস করতাম। বাবা হঠাৎ অসুস্থ হয়ে যান, তো উনি নিজে যখন আর কাজ করতে পারেন না অসুস্থ, তখন কিভাবে পড়াশোনা করাবেন, তো পড়াশোনা অফ করে দেন। আমরা ঢাকায় ছিলাম, বাবা মা ভাই বোন, আমরা ফ্যামিলিটা সবাই একসাথে ঢাকাতেই থাকতাম। পরে যখন বাবা অসুস্থ হয়ে যায়, পরে তো আর কাজ করতে পারে না, ঢাকায় থাকবো কিভাবে, পরে আমরা আমাদের গ্রামে চলে যাই। গ্রামে গিয়ে ওইখানে একটা স্কুলে ভর্তি করে দেন, ওইখানে পড়ি, পড়াশোনা করি। মাই মূলত আমাদেরকে পড়াশোনা করান, খরচ যতটুকু দেওয়ার দেন, বাট আমার আমার আরো একটা ছোট ভাই আছে এবং বড় বোন আছে, তিনজনের তো একসাথে পড়াশোনা করানো প্লাস খাওয়া ফ্যামিলি চালানো তো আর মার পক্ষে একা সম্ভব না। তো উনি চাচ্ছিলেন যে ওরা ছোট যে আছে পড়াশোনা করুক, বাট আমাদের আমার আপুর বিয়ে হয়ে যায়, আমার আপুর ছোট বয়সে বিয়ে হয়ে যান, তো ওনারা চান যে আমি তখন ক্লাস সিক্সে পড়ি, চান যে আমাকেও বিয়ে দিয়ে দিবে। বাট আমি যখন ছোট ছিলাম, আমার বাবা সবসময় বলতো যে পড়াশোনা করে ডক্টর হবা, আমি ভাবতাম যে না আমিও ডক্টর হবো, ছোটবেলা থেকেই স্বপ্ন। তো সেভাবে পড়াশোনা করতাম, আর ক্লাসে সবসময় প্রথম নইলে দ্বিতীয় হতাম আর কি। আর আমার অঙ্ক সাবজেক্টটা অনেক ভালো লাগতো, আর টিচাররাও আমাকে অনেক ভালোবাসত, এই কারণে আমার পড়াশোনার প্রতি আরো বেশি আগ্রহ ছিল। পরে যখন মা বললো যে পড়াশোনা করা দরকার নেই, পড়াশোনা এই পর্যন্তই থাক, বাট আমার ইচ্ছা যে করেই হোক আমি পড়াশোনা করবো। আমার মাকে বললাম যে আমি পড়াশোনা করি, কিভাবে করাবো, একসাথে কয়জনকে করাবো। পরে এখন আমি আমার আপুকে, আমার আপু যে আছেন শ্বশুর বাড়িতে, ওখান থেকে ভাবলাম যে ওইখান থেকেই পড়াশোনা করবো। পরে মা বলে যে না বিয়ে দিয়ে দিবে, বাট গ্রাম অঞ্চলে এটা আছে যে অল্প বয়সে বিয়ে দিয়ে দেয় বাল্য বিবাহ, কিন্তু আমি কখনোই ওগুলো চিন্তাও করিনি, কারণ আমার সবসময় মাথায় থাকতো যে আমি ডক্টর হবো, যে করে হোক ডক্টর হতেই হবে। আমার আপুর বাসায় গেলাম যে ওইখান থেকে পড়াশোনা করবো, পরে আপুর বাসাতে পড়াশোনা প্রায় এক বছর পড়াশোনা করি, বাট ওইখানে পড়াশোনা করতে অনেক ঝামেলা হয়, কারণ আমার আপু তেমন সচ্ছল পরিবারে বিয়ে হয়নি। তো ওইখানে পড়াশোনা করতাম, কিন্তু তার স্বামী এবং তার শাশুড়ি যে ছিলেন, তারা তার সহজে অন্য মেয়েকে আবার ওইখান থেকে পড়াশোনা করাবে না, বা টাকা পয়সা যতটুকু লাগে সাপোর্ট কখনোই দিতে চায় না, বাট দিবে ওরা। একটা ফ্যামিলি থেকে যখন দিতে চায় না, ফ্যামিলি থেকে যখন বাহিরে চলে আসতে হয়, তখন আমার বোনের শ্বশুরবাড়ির ফ্যামিলি কিভাবে আমাকে সাপোর্ট করবে। তারা আমাকে পড়াশোনা করাচ্ছিল বা করতাম, আমি যে প্রাইভেট পড়তাম বা ওইখানে পড়াশোনা করতাম, আমার রেজাল্ট ভালো ছিল জন্য বা ক্লাসে ফার্স্ট ছিলাম জন্য, টিচাররা বলতো যে তোমাকে দিতে হবে না, তোমারটা ফ্রি তুমি পড়বা, কিন্তু তুমি ভালো রেজাল্ট করো। তো সবসময় আমি ভালো স্টুডেন্ট ছিলাম, ক্লাসে আসলে স্যার আগে বলতো সুমি কি আসছে, আমি বললাম জি স্যার, সবাই আর কি অনেক ভালোবাসত। পরে ওর শাশুড়ি, আমার আপুর যে শাশুড়ি ছিলেন, উনি মানসিক ভাবে হোক শারীরিক ভাবে হোক বিভিন্ন টর্চার করতেন বা অত্যাচার করতেন, আমার ওগুলো সহ্য হতো না। অল্পতেই যদি আমাকে বকা দিত বা মারধর করতো, আমার খুব খারাপ লাগতো, কান্না করতাম। আমার ইচ্ছা যে আমি পড়াশোনা করতেছি, আমি তো কোনো খারাপ কিছু বা কোনো কিছু করতেছি না, পড়াশোনা করতেছি। আর যদি ফ্যামিলিতে কোনো কাজ করা লাগে, যে ঘরের যে কাজ আমি করব, কিন্তু আমাকে কেন পড়াশোনা করতে দিবে না? রাতে পড়তাম, তেল শেষ হয়ে যাবে, কেরোসিন তেল অফ করে দিত, পড়তে দিত না। পরে ভাবতাম কেন পড়তে দিতেছে না, আমি তো কোনো ক্ষতি করতেছি না, পড়তেছি। এমনি তো দেখা যায় খাবার সময় বা এমনিতেও বাতি জ্বলতেছে, এখন আমি পড়লে কেরোসিন শেষ হয়ে যাবে, কারণ লাইট অফ করে দিবে বা বাতি নিভে দিত। তো আমি খুব ভোরে উঠতাম, আর যত যখন খেতে বসতাম তখনই পড়তাম, বা সকালে উঠে অনেক ভোরে উঠে পড়তে বসতাম। তো কিন্তু উনার যে অত্যাচারটা করতো বা স্কুলে যেতাম বিভিন্ন, ওর শাশুড়ি এবার দেখা গেল কি বিভিন্ন নেগেটিভ কথা বলা শুরু করলো। আর আমার আপুর স্বামী যে ছিল, উনি যে আমাকে একটু সাপোর্ট করবেন, উনি কিন্তু একাই ছিলেন, আর ভাই বোন ছিলেন না, তবু উনি যে আমাকে সাপোর্ট করবেন বোনের মতো তাও করতো না, বলতো নি যে বাবাই দেখেন আর আমি কি দেখবো। উনি দেখতো না, উনি কখনো বলতো না যে পাঁচটা টাকা দিলাম কিছু খাস বা কিছু লাগলে কিনিস। আমার যে স্কুল থেকে যা স্যার আমাকে বলতাম স্যারদের সব, উনারা আমাকে দিত, তো ওইভাবেই চলতাম। কিন্তু ওর শাশুড়ি একদিন ভালো অত্যাচার করার পরে একদিন হঠাৎ শাশুড়ি মারা যান, তখন আপু, আপুর স্বামী আর আমি। কিন্তু যত আপুর স্বামী হোক, সে আসলে হয়তো বা আমাকে সেইভাবে কখনো বোনের চোখে দেখতো না। উনি ওনার ব্যবহারে বা আচার আচরণে দেখা যেত যে অন্যরকম আর কিভাবে দেখতো।
আমি যেটা বুঝতে পারছি যে তোমার কাছে যেটা অস্বস্তিকর মনে হতো সেরকম একটা কোন আচরণ সে তোমার সঙ্গে করার চেষ্টা করছিল। আচ্ছা, হ্যাঁ, তারপর?
তো ওনার ওই আচরণটা আমার কখনোই কোনো সময় ভালো লাগেনি, আর আমার কাছে অনেক বিরক্তিকর লাগতো যে কেন আমাকে বোনের মতো দেখতেছে না, বোনের মতো দেখতো না। রিয়েট করে তখন ভাবলাম এখান থেকে চলেই যাই, পড়াশোনা করবো, অন্য কোথাও গিয়ে ঢাকায় তো আসে যে মানুষ কাজ করতেছে প্লাস পড়াশোনা করতেছে, আমি ওইখান থেকে পড়াশোনা করি। পরে ওইখান থেকে আমি চলে আসি ঢাকায় একটা ভাইয়ার মাধ্যমে। উনি অবশ্য অনেক ভালো ছিলেন, দেখতাম যে যখন ওর সাথে কথা বলতো এমনিতেই ভালো। পরে ওনার সাথে চলে আসি, এসে ঢাকা থাকি। পরে ওইখানে আসলাম আমি মূলত পড়াশোনা করার জন্য, বাট এমন হলো কি উনি আমাকে পড়াশোনা করাচ্ছে না, কাজ করতেছি ওনার বাসায় বা আমার কাজ করতেছি। কিন্তু পড়াশোনা করতে গেলে তো টাকা পয়সা লাগবে, অন্য পর আমার নিজের ফ্যামিলি স্যার অন্য কেউ কি আমাকে টাকা পয়সা বা পড়াশোনার টাকা দিবে? চলে আসলাম, বলে কি যে তুমি গার্মেন্টস করো। আমি বললাম গার্মেন্টস করে কিভাবে পড়াশোনা করবো, ওখানে কাজই করবো না পড়াশোনা করবো? পড়াশোনাই করবো। বলে যে তাহলে তুমি তোমার টাকা অ্যারেঞ্জ করে পড়াশোনা কিভাবে করবো? আমি কি না, কাজের ফাঁকে ফাঁকে তো পড়াশোনা করা যায়, বাকি সেটা সম্ভব না। তুমি যদি বড় হতাও বা কলেজ ভার্সিটিতে পড়তাও তখন তুমি পড়াশোনা করতাম প্লাস জব করতাম, কিন্তু এখন তো তুমি ছোট, কিভাবে পড়াশোনা করবা জব করবা? পরে আমি বললাম কি হয় হোক, বাট আমি কাজ করি বা কি করি, কিন্তু আমি পড়াশোনা করতাম, আমি ডক্টর হবই। আমার ছোটবেলা থেকে স্বপ্ন ডক্টর, সবসময় মাথায় থাকতো যে ডক্টর হবই। তারপর ওখানে দেখলাম যে না, ওইখানেও কোনোভাবে আমাকে সাপোর্ট দিতেছে না। পরে এখান থেকে চলে আসি যে দেখতে এখানে থাকবোই না, নিজের ইচ্ছা মতো আর কি ওখান থেকে চলে আসি, যে না যেখানে যাই না কেন এমন জায়গায় যাব যেখানে আমাকে বুঝবে এবং পড়াশোনা করার জন্য হেল্প করবে। সেইভাবে আমি চলে আসলাম, ভাবিনি যে রাস্তাতে আমাকে কেউ পড়াশোনা করতে দিবে বা কি হবে কিনা, ওইসব চিন্তা মাথায় আসেনি।
ঘর থেকে বের হয়েছি,
হ্যাঁ ঘর থেকে বের আসছি যে না যাই কোথাও, কোথাও না কোথাও তো পড়াশোনা করতে পারবো, যে মানুষ ইচ্ছা থাকলে নাকি উপায় হয়, এই ভেবে আর কি বের হয়ে আসছি। পরে আমি যখন কমলাপুর আসি তখন ওইখানে কিছু কাজ করতাম, ওখানে যেদিন আসি ওই দিনই। পরে ওইখানে কিছু কাজ করতাম, পরে হঠাৎ দেখতাম যে না ওইখানে কিছু ছেলেদের সাথে অনেকগুলো মেয়ে আড্ডা দিতেছে থাকতেছে, আবার একপাশে ওরা বিভিন্ন রকম ডেন্ডি ডেন্ডি খাচ্ছে, আবার কেউ বোতল টোকাইতেছে। আমি আর ভাবলাম এগুলো যদি করি তাহলে তো আমার পড়াশোনা হবে না, পড়াশোনা তো করতে হবে, আমার বাবার স্বপ্ন আমি পড়াশোনা করব, তো বাবার স্বপ্ন পূরণ করতেই হবে যেভাবেই হোক না কেন। তো আমার মাথায় অন্য কোনো কিছু চিন্তা করতো না যে কাজও করি বা এগুলাও করি, কখনো টেনশন আসেনি। আমার একটাই চিন্তা যে এখানে যদি থাকি আমার পড়াশোনা হবে না, আমি বোতল ঠকাবো পড়ব কখন? ডক্টর হতে গেলে আমি জানি যে বা দেখছি যে আশেপাশে যারা বড় বড় ডক্টর হয়েছেন বা ভালো কেউ আছেন তারা ভালোভাবে পড়াশোনা করে হয়েছে, বাট আমি যদি বোতল টোকাই বা আমি এখানে ওদের সাথে মিশি তাহলে পাশাপাশি তো আমি কখনোই পড়াশোনা করতে পারবো, করবো বা হালকা পাতলা, কিন্তু সেভাবে যখন ডক্টর হওয়ার জন্য যেরকম পড়াশোনা দরকার ওরকম তো হবে না। পরে ওইখানে বসে বসে ভাবতেছিলাম কি করব, মন খারাপ যে না সেই পর্যন্ত কি বাবার স্বপ্নটা মিথ্যা হয়ে যাবে, বা আমি ছোটবেলা থেকে ভাবতাম যে ডক্টর হবো ওটা হইতে পারবো না। ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও টিচার সবসময় বলতো তোমার স্বপ্ন পূরণ হবে, যেটা ইচ্ছে এটা হইতে পারবা যেহেতু তুমি ভালো স্টুডেন্ট।
সবসময় টিচার আমাকে নিয়ে গর্ব করতো আর বলতো যে না তুমি পারবা। আমি দেখা যেত ছবি আর্ট করতাম, ছবি আর্ট করাতে ফার্স্ট হতাম, পড়াশোনা ফার্স্ট, খেলাধুলার সময় দেখা যেত কোনো কোনো গিফট থাকতোই। তো আমার ওই থেকেই স্বপ্ন যে সবাই যখন উৎসাহ দেয় তার মানে আমি পারবো। তো ওইখান থেকে বসে বসে কান্না করতেছি, মন খারাপ বসে আছি, তখন আমাদের লিডার টিম এখানে যান গিয়ে বলতেছে তুমি এখানে বসে আছো কেন? আমি তো এই তো এখানে বসে আছি, আমি কাউকে চিনি না, আর সবাইকে দেখতেছি কেউ এখানে ছেলেদের সাথে আড্ডা দিতেছে, এক একজন এক এমন ভাবে আড্ডা দিতেছে দেখতেই দৃষ্টিকটর লাগতেছে। তারপর কেউ এখানে ডেন্ডি খাচ্ছে, কেউ বোতল টোকা দিচ্ছে, কেউ কাজ করতেছে, ছোট ছোট মানুষ। তখন আমি ভাবতেছি আমি কি এগুলো করবো? পরে ওনাদের সব বললাম যে এখানে বসে আছি কিন্তু আমার ইচ্ছা যে পড়াশোনা করব। কিন্তু এখন আমি কি করবো, আমি কাউকে চিনিও না বা যাবো কোথায়? পরে ওনারা বললেন যে তাহলে তুমি আমাদের একটা লিডো আছে, লিডো নামে একটা হোম আছেন, ওখানে বাচ্চাদের পড়াশোনা করে ওরা যা হতে চায় সেই স্বপ্নের দিকে তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য যা যা সাপোর্ট লাগে সব ওনারা দিবেন। আমি বললাম এরকম মিথ্যা কথা বলে অনেকেই নিয়ে যায়, নিয়ে যায় কিডনি কিডনি বিক্রি করে পাচার করে দিবে, আমি যাবো না। পরে বলে যে না এরকম অনেক আছে, তুমি যেটা ভাবতেছো সেটা উনারা এমন ভাবে মিশলো বা এমন ভাবে কথা বলে যেন উনারা আসলে আপনজন, বিশ্বাস করার মতো এভাবে কথা বলতেছিল, গায়ে হাত দিয়ে এমন ভাবে কথা বলছে মনে হয় আমার হয়তো আপন ভাই বা আপনজন যেভাবে আদর করে সেভাবে। তখন কি আমাদের বিশ্বাস হলো যে না উনারা এরকম হতে পারে না। যাই পরে উনাদের মাধ্যমে আমাদের যে ফরাদ ভাইয়া উনার মাধ্যমে আমি হোমে আসি, আমি টোটালি হোমে আসি ডাইরেক্ট। পরে ফরাদ ভাইয়া বাবার
হোমটা কোথায় এখন? এটা কোথায়? ঢাকা
মোহাম্মদপুর বসিলা।
আচ্ছা, ওকে।
ব্রিজের ওই পারে আরকি আমাদের একটা সেল্টার হোম আছে লিডো পিসম, ওইখানে ওইখানে আমরা 52 জন শিশু থাকি। পরে ওইখানে আসলাম, আসার পর দেখেছি সত্যি সবাই নিজস্ব নিজস্ব আলাদা আলাদা লকার, আলাদা কাপড় চোপড়, তাদের ইচ্ছা মতো পড়াশোনা করতে দেওয়ার জন্য কাউ কখনো বাধা দিতেছে না, পড়ো না, সবসময় উৎসাহ দিতেছে পড়াশোনা করো পড়াশোনা করো। তখন ভাবলাম যে আমার বিশ্বাসটা ঠিক ছিল, আসলে তারা ভালো। পরে ওইখানে আসলাম, আসার পর আমাকে ফিরোজাবাদ শাহ এডলিস্টন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ ওইখানে ভর্তি করে দিলেন এইটে। পরে ওইখানে পড়লাম,
যারা বলতে পারে না তারা হচ্ছে প্রথম দিকে অজ্ঞাত, আসলে বিশেষ করে যারা স্পেশাল বাচ্চা আছে আমাদের বিভিন্ন থানা থেকে বাচ্চা রেস্কিউ করা, থানা থেকে আমাদের বাচ্চা দিয়ে দিচ্ছে, এইসব বাচ্চা আছে যাদের নাম কোন বাচ্চার নাম বলতে পারে না, তারপরে হচ্ছে যে সেই বাচ্চাটা অজ্ঞাত নামও নেই, সেই বাচ্চাটা অনেক সময় আমরা নাম একটা দেখা যাচ্ছে দিয়ে দিই,
বাবার নাম মায়ের নাম,
বাবার নাম মায়ের নাম অনেক এখন পর্যন্ত কিছু কিছু বাচ্চারা অজ্ঞাত অবস্থায় আছে,
ওভাবেই মেনশন করা হয়। স্কুল ভর্তি করতে সমস্যা করে না?
ভর্তি করতে ওখানে অজ্ঞাত অবস্থায় আছে।
পরে ফিরোজাবাদ শাহ এডলিস্টন স্কুল কলেজে ভর্তি করে দেন এইটে, তখন এখানে ভালো রেজাল্ট হয়, 4.95 জিপিএ ছিল। তো ওইখানে ভালো রেজাল্ট করার পর ওইখানে ভালো রেজাল্ট হওয়ার পর বললাম যে ভালো স্কুলে পড়ব। পরে ওই স্কুলটা মূলত অনেক ভালো ছিল আর আমাকে সাপোর্ট দিত, কোনো বেতন নিত।
একটা যারা আজকে যারা রেডিও শুনছেন, একটু বিশেষ করে ক্লাস এইটের ছেলে মেয়ে অনেকেই হয়তো আছে, আমি আমার নিজের শৈশব থেকেই বলতে পারি, একটা যেটা হচ্ছে বাবা মানে সবসময় কানের কাছে বলে বাবা পড়ো 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 পড়ো, আমরা পড়তাম না যারা পরিবারে বড় হই, পড়া ভালো লাগতো না। ইভেন অনেক ছেলেমেয়ে যারা আছেন রেডিও শুনছে তাদেরও হয়তো ভাই একই রকম কাহিনী, কিন্তু এদের ক্ষেত্রে দেখছেন এরা একটু পড়ার জন্য বাড়ি ছেড়ে দিচ্ছে, একটু একটু শুধু মানে কোন রকম খেয়ে পড়ে বেঁচে শুধু লেখাপড়াটুকু করতে চাই, মানে এদেরকে শুনলে অন্তত নিজেরা কতটুকু ভালো আছি কতটা সুবিধা প্রাপ্ত এই এই জায়গাটাতে আমাদের অনেক বেশি মানে কি বলা যেত শুকরগোজর করার একটা ব্যাপার আছে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তো এখন তুমি কিসে পড়ছো?
আমি ইন্টার ফার্স্ট ইয়ার,
ফার্স্ট ইয়ার
সায়েন্স গ্রুপে পড়তেছি।
তুমি ডাক্তারই হবে ইনশাআল্লাহ,
চেষ্টা আছে, দোয়া করবেন যেন হতে পারি। আর এখানে যে ফরাদ ভাইয়া, কান্তা আপু, ওনারা যে বাবা মার মতো যে সাপোর্টটা
দিচ্ছে। এসএসসি রেজাল্ট কি ছিল?
গ্রেট ছিলেন।
কোনটা?
4.4
ছিল। ওকে, আমি দোয়া করি তুমি ডাক্তার
হও। তখন অনেক অসুস্থ ছিলাম গলার ইনফেকশনের কারণে, গলার ভিতরে আর কি হয়ে গেছে, কোনো খাবার খেতে পারতাম না, নাক দিয়ে সব বের হয়ে যেত এরকম।
সময় পরীক্ষা দিয়েছো?
হ্যাঁ, পরীক্ষার সময়। তো হসপিটালে ছিলাম, দেন তবুও ভাবলাম যে একটা বছর গ্যাপ যাবে, পরীক্ষা দিই।
আচ্ছা,
তারপর পরীক্ষা দিছি, যার কারণে।
ঠিক আছে, ব্যাপার না, তুমি তোমার জন্য দোয়া করি আমরা, তুমি ডাক্তার হও এবং তুমি ডাক্তার হয়ে আর যারা পথ শিশু আছে তাদের জন্য কাজ করো।
আপনারা দোয়া করবেন যাতে কোনো কেউ যাতে পথে না থাকে, আমরা যাতে তাদেরকে হেল্প করতে পারি।
নিশ্চয়ই নিশ্চয়ই। লাস্টের যে জন, হ্যাঁ, অনেকক্ষণ ধরে চুপ করে বেচারি বসে আছে এবং মনোযোগ দিয়ে আমাদের কথা শুনতেছে। ওকে,
তোমার নামটা একটু বলো তো ভাই।
আমার নাম মোহাম্মদ রাসেল।
রাসেল, কি কাহিনী? এদের মতো তোমার কাহিনী তো নিশ্চয়ই আলাদা, প্রত্যেকের কাহিনী আলাদা, কি হয়েছে বলো তো?
আমি যখন ছোট ছিলাম আমার জন্মের আগে আমার বাবা মারা যায়। আমি আমার মা মামির কাছে থাকতাম। আমার মাকে আমি দেখিনি, মা কোথায় ছিল তা জানি না, কিন্তু মা মামির কাছে থাকতাম। ওখানে পড়ালেখা করতাম না, মা মামিদের কাছে থেকে বাসার কাজ করতে বলতো, এবং একটু পর পর আমাকে অনেক অত্যাচার করত, মারধর করত। এখন এরকম আমি অনেকবার সহ্য করেছি। পর আস্তে আস্তে যখন একটু বড় হই তখন মা মামিরা আরো অত্যাচার করা শুরু করে। পরে দেয়া যদি ওনাদের কোন কাজ যদি না করি তাহলে অনেক মারধর করে। সেজন্য পরে দেয়া একদিন অনেক মারধর করার শেষে আমি বাসা থেকে পালিয়ে আসি। পালিয়ে যখন আমাদের ওদিকে এই রেল স্টেশন আছে ওদিকে, ওখানে যাই। যাওয়ার পরে দেয়া ভাবছিলাম এখানে থাকবো নাকি কোথায় থাকবো। পরে দিয়ে দেখি ট্রেন আসছে। ট্রেন আসার পরে ওই ট্রেনে উঠে পড়ি। ওই ট্রেন একেবারে আমাকে এই কমলাপুর রেল স্টেশন আছে, ওখানে আমি 5 মাস যাবৎ থাকি। ওখানে থেকে আমি বিভিন্ন সময় কুলির কাজ করছিলাম, কুলির কাজ করতাম। যখন কুলির কাজ পাইতাম না তখন দিয়ে বিভিন্ন বোতল করে খেতে হতো, বোতল করাইতাম। পরে দিয়া বোতল যখন পেতাম না তখন মানুষের কাছে হাত জোর করে যেতে হতো। অনেক সময় যাদের কাছে বারবার চাইতাম তারা আবার আমাকে মারধর করত। মারধর করার সে এরকম 5 মাস যাবৎ আমি রেল স্টেশন থাকি। ওখানে থাকার পরে একদিন লিডার একটা টিম যায় রেস্কিউ করতে আমাদের। পরে আমাকে ওখান থেকে নিয়ে আসে। ওনা আমাকে বলে যে তুমি এখানে কতদিন যাবৎ আছো? আমি বলি যে 5 মাস যাবৎ। তোমার কি এখানে ভালো লাগে নাকি এখানে থাকতে মন চায়? আমি বলি যে না, আমার এখানে থাকতে মন চায় না, এখানে আমি ঠিক মতো খাইতে পারি না, ঠিক মতো ঘুমাইতে পারি না। রাতে যখন ঘুমাইতে যাইতাম, প্ল্যাটফর্মে যখন ঘুমাইতে যাইতাম, পুলিশরা এসে মারধর করে বের করে দিত, প্ল্যাটফর্ম থেকে বাইরে বের করে দিত। তখন সারা রাত জেগে জেগে থাকতে হতো, এদিক ওদিক ঘুরে ঘুরে থাকতে হতো। এভাবে পরে দিয়ে আমি ওনাদের কাছে বলি, ওনারা আমাকে নিয়ে আসলে আমাকে নিয়ে এই সেতু সেলটায় নিয়ে যায়। সেতু সেলটায় থাকি 2 মাস যাবৎ থাকি। থাকার পরে দিয়ে ওনারা আমাকে লিডোতে পাঠায়। লিডোতে পাঠানোর পরে এখানে আমি 3 বছর যাবৎ আছি লিডোতে। এখানে আমি এখন পড়াশোনা করি, এখানে থাকি। এখানে আমি এখন ক্লাস 8-এ পড়ি।
এক্ষেত্রে
হয় কি, আমরা আসলে মানে
বয়সটা চিন্তা করি,
বয়সের সাথে অনেক সময় হয় না। দেখা যায় আমরা আসলে নন ফর্মাল এডুকেশনটা দিই এবং স্কুলও দেখা যায় অনেক সময় সহায়তা করে যে না 6 মাস করে উঠায় দেয়, যেগুলো অন্তত মানে এগুলো আসলে করে আমরা আসলে চেষ্টা করছি। কারণ অনেকের সাথে বয়সের সাথে আপনার ওই ক্লাসটা মিল নাই, কারণ এটা কঠিন হয়ে যায় আর কি। তো এই বিষয়টা স্কুলে সহায়তা করে ইয়ের সময়টা।
ঠিক আছে, আমি একেবারে এনাদের গল্পের একেবারে শেষের জায়গাতে আছি প্রিয় শ্রোতা। আমরা এখানে ছোট্ট একটা বিরতি নিয়ে আমরা আজকে যে জায়গাটার কারণে আজকে এই 7 জন সুবিধাবঞ্চিত শিশু, ঠিক সুবিধাবঞ্চিত বলা এদের জন্য বোধ হয় কঠিন হবে, আমি বরং বলি যে সুবিধাবঞ্চিত শিশুদের রিপ্রেজেন্টেটিভ, কজ এরা এখন রাস্তায় যারা আছে তাদের থেকে অনেক বেশি সুবিধা পাচ্ছে। কিন্তু যেভাবে যেই রিপ্রেজেন্টেশন নিয়ে ওরা ওয়ার্ল্ড কাপে খেলার সুযোগ পেয়েছে, এখনো যেহেতু খেলেনি আমি জানি না কি হবে, সেটা কিন্তু আসলে স্ট্রিট চাইল্ডের রিপ্রেজেন্টেটিভ হিসেবেই। এবং এখানে একটা কথা বলে রাখি, সেটা হলো যে এই ওয়ার্ল্ড কাপটার নাম বোধ হয় কি আপনি যেটা একটু আগে বলছিলেন,
স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ,
স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। এটা সাপোর্টেড বাই ICC আর অর্গানাইজ বাই
স্ট্রিট চাইল্ড ইউনাইটেড।
স্ট্রিট চাইল্ড ইউনাইটেড, আমি যদি জানি যে এর আগে ক্রিকেট ছিল না, অন্য খেলাধুলা
ফুটবল ছিল, অলিম্পিক ছিল,
এখন এবার থেকে হচ্ছে ক্রিকেট শুরু হচ্ছে। এবং এটা বাংলাদেশি ফার্স্ট, বাংলাদেশও ফার্স্ট এখানে সুযোগটা পাচ্ছে প্রথম পর্যায়ে। এটা নিঃসন্দেহে অনেক বড় ব্যাপার, আমি মনে করি যে এটা আমাদের জন্য একটা গোল্ডেন চান্স। আমরা ছোট্ট একটা বিরতির পর ফিরে এসে আপনাদের জটিলতাগুলো জানাবো এবং এই ঘটনার উপরে টেলিভিশনে একটা রিপোর্টও হয়েছিল, তারপরে মোটামুটি হইচই পড়ে যায়। আমরা চাই যে আজকে রেডিও এরিনাতে হইচই পড়ুক। প্রিয় শ্রোতা, আপনাদের সবার জন্য একটি বিশেষ অ্যানাউন্সমেন্ট, সেটা হলো যে বইমেলায়, এবারের বইমেলায় জীবন গল্প পার্ট 1 বইটি এসছে। বইটির মূল্য ধরা হয়েছে মাত্র 200 টাকা এবং এই বইটি অবশ্যই আপনারা সংগ্রহ করবেন, এই কারণে যে বইয়ের প্রথম গল্পটা প্রত্যেকটা মানুষের জন্য ইম্পর্টেন্ট। এবং আমি চাইতো বিশেষ করে ইউনো ভ্যালেন্টাইন ডে সামনে, তারপরে আরো বিশেষ বিশেষ দিবস আছে, তো আপনি চাইলে বইটি উপহারও দিতে পারেন। বইটি আপনি যেখান থেকে সংগ্রহ করবেন, নাম্বারটি হচ্ছে বই বাজারের নাম্বার, আমি নাম্বারটি বলছি একটু নোট করে নেবেন প্লিজ, 09611262020। আমি আবারও বলছি 09611262020, ঠিক আছে? ওকে, আমরা ছোট্ট একটা বিরতি নেব। বিরতির আগে আপনাদেরকে যেটা বলতে চাই, সিচুয়েশন যখন একটু কড়া, যখন মন বসে না কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের সাথে। প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। বুঝতেই পাচ্ছেন আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আর জি কি প্রিয়া আপনার সাথে রয়েছি। ছোট্ট একটা বিরতি
শুনছেন আর জি কি প্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. শুনছেন RJ Kibria-র সাথে Mr. Mango Candy Presents জীবন গল্প।
স্বাগত একবার প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আর জি কি প্রিয়া আপনার সঙ্গে রয়েছি। এবং কথা বাড়ি আমার যিনি গেস্ট আছেন তার কাছে আমি আবারও যেতে চাই, সোহেল ভাই এবং জাবের ভাই, আপনারা লিডো রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখানে আছেন। সোহেল ভাই, আপনার কাছে প্রথমে জানতে চাই যে এতক্ষণ ধরে আমার লিসনার যারা রেডিও লিসনার তারা ওয়েট করছে, আসলে জটিলতা কোথায়, মানে কোথায় কি কারণে ওদের প্রবলেমটা হচ্ছে পাসপোর্টে, বা আপনারা কি স্টেপ নিয়েছেন, আসার আলো কি দেখছেন, আমি পুরো প্রক্রিয়াটা একটু জানতে চাই।
আমরা প্রথমে হচ্ছে যে যখন বাচ্চাদের ডিসেম্বর, গত ডিসেম্বর থেকে আমরা পাসপোর্টের ইনিশিয়েটিভ নিই, আমাদের হাতে যখন ইনভাইটেশন লেটার চলে আসে, বাচ্চাদের ক্রিকেট ওয়ার্ল্ড কাপে যারা খেলবে এই খেলার ইনভাইটেশন যখন আমাদের হাতে চলে আসে, তখনই আমরা পাসপোর্টের জন্য পাসপোর্ট অফিসে যাই এবং ওদের প্রোফাইল রেডি করি, পাসপোর্টের যে আবেদন ফর্ম আছে সেই আবেদন ফর্ম রেডি করে পাসপোর্টের অফিসে যাই। অফিসে যাওয়ার পরে লাইনে দাঁড়ানোর পরে লাইনের যে পাসপোর্ট ফর্মগুলো যিনি জমা নেন তিনি হচ্ছে আমাদের নিয়ে, আমি ওখানে ছিলাম, বাচ্চাদের নিয়ে উপরে ডিরেক্টর সাহেবের কাছে চলে গেলেন। তো ওখানে যাওয়ার পরে ডিরেক্টর সাহেব বললেন যে এটা আসলে অনেক ক্রিটিক্যাল ব্যাপার, তো এই ব্যাপারটা আসলে এই মুহূর্তে সিদ্ধান্ত দেওয়া যাবে না। তারপরে উনি আবেদন ফর্মগুলো ইয়া করে দেন, মানে রিজেক্ট
করে দেন।
তারপর ওইটা নিয়ে যান, পরে আমাকে বলেন যে আপনারা আজকে বিকালবেলা কিংবা অন্যদিন চলে আসেন।
ওকে,
তারপরে আমরা পরে আবার আসি, আসার পরে তার সাথে কথা বলার পরে তিনি আবার এডিজি ম্যামের কাছে ইয়া করে দেন। তো এনাদের দুজনের কথা বা ম্যাম যাওয়ার পরে উনিও বললেন যে আসলে এই ব্যাপারটা হচ্ছে অনেক ক্রিটিক্যাল ব্যাপার, এটা আসলে এইভাবে পাসপোর্ট দেওয়া যাবে না বা এই ফর্মগুলো জমা নেওয়া যাবে না।
আচ্ছা,
তো এখন ওনারা বললেন যে আপনারা ইয়াতে যান, আপনারা হচ্ছে অনেকগুলো কথা বলা হলো যে কোর্টে যান, কোর্টে যে গার্ডিয়ানশিপ নিতে হবে, তারপর হচ্ছে অথবা বিসিবিতে যান, আইসিসি ওনাদেরকে লিখবে। তো আমরা এরপরে ওনারা তো কথা শুনে আমরা ফিরে যাই, আবার ফিরে যে আইসিসি প্লাস হচ্ছে বিসিবি তাদের লেটার আমাদেরকে দেন, তাদের লেটার সংগ্রহ করে আবার যাই। যাওয়ার পরে পুনরায় তারা আবার বলেন যে এটা আসলে কোর্টে যেতে হবে। এখন কোর্টে যাওয়ার পরে যেটা জানা হলো সেটা হচ্ছে যে বাচ্চাদের গার্ডিয়ানশিপ নিতে গেলে, মানে আমাদের এপ্রিলে খেলা শুরু হচ্ছে, 30 তারিখে খেলা শুরু, তো এইভাবে গার্ডিয়ানশিপ নিতে গেলে দেখা যায় যে 1 বছর বা আমাদের তথ্য যেটা আসছে যে তারও বেশি সময় লাগতে পারে, তো সেই জায়গায় বাচ্চারা খেলতে পারবে না। পরে আমরা পুনরায় আবার পাসপোর্ট অফিসে আসি, এসে কথা বলি প্রোফাইলগুলো নিয়ে, তারপর উনি আবার আরেকজন ডিরেক্টরকে সাহেবের কাছে ফরওয়ার্ড করে দেন, তার কাছে যাই, ওখান থেকে আবার বিভাগীয় অফিসে যিনি ডিরেক্টর আছেন তার কাছে আসি, তার কাছে কথা বলার পরে আবার ওই অধিদপ্তরের ডিরেক্টরের কাছে পাঠান।
মানে এই পর্যন্ত দূরদূরিত হচ্ছে সিস্টেম প্রসিডিউর, কিন্তু সফট যেখানে কি একটু হলো আশার আলো দেখতে পাচ্ছেন ওটা কোনটা?
সেটা হচ্ছে তো এইগুলো এই যে বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লেটার, আইসিসির লেটার, তারপরে হচ্ছে যে ইনভাইটেশন লেটার, এই সবগুলো নিয়ে যাওয়ার পরে একজন ডিরেক্টর, অধিদপ্তরের একজন ডিরেক্টর, পাসপোর্ট এবং ভিসা যিনি ইন্সপেকশন করেন, তার কাছে যাওয়ার পরে উনি বলেন ফরওয়ার্ডিং রেডি করেন। ফরওয়ার্ডিং রেডি করে আপনি ডিরেক্টর সাহেবের কাছে আসেন।
আচ্ছা,
এখন ডিরেক্টর সাহেবের কাছে আসার পরে উনি আবার এটা না দেখে আবার আমাকে দিয়ে দিলেন ইয়ার কাছে, সাইদুর রহমান সাহেবের কাছে আবার যান।
আচ্ছা,
মানে এইভাবে ঘুরতেছিলাম আর কি, এখান থেকে এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং, ওই বিল্ডিং থেকে এই বিল্ডিং। তারপর যাওয়ার পরে আমরা আবার দেখা যাচ্ছে তাদের আবার আমরা আবার আরেকবার হচ্ছে আমাদের এনজিও ব্যুরো প্রধানমন্ত্রীর কার্যালয়, সেখান থেকে আমরা একটা অনুমোদন নিই এবং সেটা আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ডিপার্টমেন্টে ওখানে আবার জানিয়ে দেন। তো এই লেটারটা থাকার পরে পরে আমরা সাইদুর রহমান সাহেবের কাছ থেকে আবার এডিজি যিনি আছেন সেলিনা বানু এই ম্যামের কাছে যাই, যাওয়ার পরে উনি আবার ওগুলো সব ডকুমেন্টস দেখে উনি আবার বললেন যে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান।
আচ্ছা,
ওই জায়গা যে জায়গাটাতে আমরা যে লেটারটা দিয়েছিলেন ওখানে যান। তারপরে ওখানে আমরা অনেকভাবে যাওয়ার পরে ওখানে প্রথম পুলিশ পরিদর্শক আমাদেরকে বেশ সাপোর্ট করেছেন, উনি মিজানুর রহমান সাহেব, তারপর উনি আবার পাঠিয়ে দেন হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি সচিব আছেন যার কাছে সুরক্ষা ডিপার্টমেন্টের যিনি ইয়া করেন মানে ফজলে আমিন, ফজলে আজিম, সরি ফজলে আজিম সাহেব, ওনার কাছে যাওয়ার পরে ওনারা দুজন আরেকজন ওনার সাথেই আছেন, তিনি হচ্ছেন জয়েন্ট সেক্রেটারি, ওনার নাম হচ্ছে মুনিম হাসান। তো ওনারা দুজন আমাদের সাথে বসেন এবং আমাদেরকে মানে ছোটখাটো একটা আশার আলো দেখান, সেটা হচ্ছে যে আমাদের এখানে যে বাচ্চারা আছে যাদের বয়স 15 বেশি তারা সরাসরি অ্যাপ্লাই করতে পারবে।
আচ্ছা,
তো এই ব্যাপারটা নিয়ে উনি আবার ওখান থেকে আরেকজন এডিজি আছেন পাসপোর্ট অফিসের অধিদপ্তরে তার কাছে আমাদেরকে পাঠান। তো তার কাছে আমরা আসি, আসার পরে আবার সাবমিট করি, তিনি সেম কথা বলেন যারা 15 বেশি আছে তাদেরকে ইন্ডিভিজুয়াল সাপোর্ট করে মানে ইন্ডিভিজুয়াল করেন। তো আমরা তখন আমাদের একটা কথা ছিল যে আমরা যদি ইন্ডিভিজুয়াল করি তখন যখন এসবি তে যাই, এসবি তে যাওয়ার পরে তাদের বাবা মার নাম, তাদের বাবা মার ভোটার আইডি কার্ডের ফটোকপি এগুলো তো যাবে, তখন আমরা কোথেকে জোগাড় করবো, কারণ আমাদের তো ওরকম জোগাড় করা সম্ভব না। তখন যাওয়ার পরে তারা আবার বলেন যে 15+ যারা আছে তাদেরকে আপনি অ্যাপ্লাই করে দেন, সেটা হচ্ছে এসবি ওখানে আবার কথা বলার পরে উনি আবার বলেন যে না ঠিক আছে সেটা আমি বলে দিব। তো এই পর্যন্ত আমাদের মানে আশার দেখতেছি যে আমাদের ইন্ডিভিজুয়াল সাবমিট করা যাবে। তো এখন আমাদের কষ্ট হচ্ছে যে বাকি যে কয়জন আছে, যে দু একজন আছে, তাদের ব্যাপারটা কিভাবে সলভ হবে।
আচ্ছা, ওকে, সো এটা একটা বিষয়, আপনারা যে অনুষ্ঠানটা করলেন সেটার মাধ্যমে তো আমরা আমাদের যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছে বলতে পারি এটা, কিন্তু সমাধান কি হবে সে বিষয়ে আসলে আমরা চাই সমাধান হোক সেটা আমরাও জানি না, এটা সরকার কি করতে হবে। এখন আপনারা আসলে এই জায়গাটাই কি থেমে যাবেন নাকি আপনারা আরো বেশ কিছু স্টেপ নেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন? আমরা যদি জানি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বোধহয় আপনাদের একটা সাপোর্ট করা হচ্ছে এবং বাংলাদেশ ক্রিকেট কাউন্সিল থেকেও কি কোন ধরনের সাপোর্ট?
আমাদের বিসিবি থেকে চিঠি দিয়েছে, আইসিসি থেকে চিঠি দিয়েছে, মোটামুটি ইনভাইটেশন সহ সবকিছু মোটামুটি সব ক্লিয়ার
না, কিন্তু বিসিবি থেকে তো এই জিনিসটা সাপোর্ট করার কথা, মানে বিসিসি থেকে বাংলাদেশ ক্রিকেট কাউন্সিল বোধ হয় বিসিসি থেকে তো আলটিমেটলি আপনাদের এই পাসপোর্ট জটিলতার ব্যাপারেও তো সাপোর্ট করার কথা বা সহযোগিতা করার কথা, তো ওনারা সহযোগিতা করলে তো আসলে এই জিনিসটা এত জটিল হওয়ার ধারণ করার কথা না।
আসলে ওদের মানে আমাদের সরি আমাদের যে বাচ্চারা মানে ওদের ব্যাপারটা এখন ওদের ব্যাপারটা হচ্ছে যে মানে ওদের যে গার্ডিয়ানশিপ মানে ওদের আমাদের অর্গানাইজেশন হচ্ছে যে আমরা ওদের ভরণ পোষণ বা আমরা ওদেরকে সাপোর্ট করছি, কিন্তু ওদের যে মেইন গার্ডিয়ানশিপের জায়গা যেখানে পাসপোর্টের যে রুলস যেটা আছে সেই অনুযায়ী আসলে আমরা কোনোভাবে আগাতে পারছি না, যেটা ওনাদেরকে মানে আমাদেরকে যেটা ওনারা বলছেন
এই যে আইডেন্টিটি ক্রাইসিসটা এটা কিন্তু একটা বড় প্রশ্ন, এটা তো রিপ্রেজেন্ট করছে কিন্তু এরকম তারও লাখো বাচ্চা।
সেক্ষেত্রে আপনারা অন্যান্য দেশের কিভাবে সমাধান হয় সেটা কি দেখেছিলেন? মানে
অন্যান্য দেশে যেটা হয়েছে এর আগে যেটাগুলো আমরা জেনেছি এবং দেখেছি ভিডিও ফুটেজে, ওই দেশের সরাসরি সরকার প্রধান প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের হস্তক্ষেপ ওনারা পেয়েছেন, মানে ডিরেক্টলি যাওয়ার সময় দেখা করে গেছে।
আমাদের দেশের সরকার আমি যত জানি মাননীয় প্রধানমন্ত্রী ইনি খেলার ব্যাপারে যথেষ্ট আন্তরিক, তাহলে আপনারা মাননীয় প্রধানমন্ত্রী
আমরা প্রধানমন্ত্রী বরাবর বাচ্চাদের লেখার চিঠি পাঠিয়েছি, জানি না পৌঁছেছে কিনা, আমরা সেটা দিয়েছিলাম চিঠি বাচ্চাদেরই বক্তব্য ওখানে ছিল, তো এটা বেশ মাসখানেক আগেই পাঠিয়েছে, জটিলতা থাকে। এখন আমরা মানে আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ তো আমরা বরাবরই করে যাচ্ছি, কিন্তু নিয়ম প্রসিডিয়ার মেনটেন না করে গেলে তারপর এটা ওনার জন্য বিব্রতকর। আমরা এই জন্য স্বাভাবিকভাবে যতগুলো প্রসিডিয়ার করা সম্ভব সবগুলোতে আমি চেষ্টা করেছি, মানে দপ্তরগুলোতে।
Why don't you make a video?
মানে আমি জানি না, আমি একটা আইডিয়া দিচ্ছিলাম, আপনারা ইমপ্লিমেন্ট করবেন কিনা জানি না। ওদেরকে নিয়ে একটা সোশ্যাল মিডিয়াতে একটা খোলা চিঠি লেখেন প্রধানমন্ত্রীর কাছে, একটা ভিডিও মেক করেন যে আসলে কি হচ্ছে, এবং প্রধানমন্ত্রীকে নোটিশ করার জন্য আমি মনে করি এটা সবচাইতে সহজ উপায়। এবং আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আইডিয়া আজকে আমার কাছে মনে হলো তাকে পুরো গল্পটা শুনে, আমরা তো ভিডিও দিবই, আমরা দিচ্ছিও ইনফ্যাক্ট, লাইভে যাচ্ছে অনুষ্ঠান চলাকালীন সময়, বাট দিস ইজ নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। আপনি যখন সরাসরি প্রাইম মিনিস্টারকে অ্যাড্রেস করবেন, সেটা প্রাইম মিনিস্টারের কাছে পৌঁছানো খুব ইজি। সো মেক আ ভিডিও, এটা হচ্ছে আমি আমার অনুষ্ঠান থেকে আপনাদেরকে ইন্সপায়ার করছি। সো মেক আ ভিডিও, ওদেরকে সামনে দেখে আপনাদের যে বক্তব্য আছে খুব শর্টকাটে সেই বক্তব্যটা প্রেজেন্ট করে আপনারা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও করেন, উইথ ডকুমেন্টস, উইথ প্রপার ডকুমেন্টস, ওকে। এবং এই ভিডিওটাকে প্রমোট করার জন্য আমাদের অথরিটির জায়গা থেকে আমরা যতটুকু করার আমরা করব, আমার মনে হয় এর চেয়ে সহজ উপায় আর কিছুই নেই। এবং সেটা আপনারা করেন, এবং আমার মনে হয় প্রাইম মিনিস্টার দরপর থেকে খুব দ্রুতই সারা চলে আসবে ইনশাআল্লাহ। প্রিয় শ্রোতা, আমরা এই আশার জায়গাটা থেকে আজকের অনুষ্ঠানটা শেষ করতে চাই। আমাদের অনুষ্ঠানের মূল লক্ষ্যটা এটা না যে আসলে ওরা ক্রিকেটে খেলে খুব ভালো করে একটা অর্জন নিয়ে আসুক, আমাদের এটা অবশ্যই একটা লক্ষ্য, আমরা চাই এটার একটা সমাধান হোক, কিন্তু আমরা আমাদের অনুষ্ঠান থেকে আরো বড় কিছু আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রত্যাশা করি, সেটা হলো বাংলাদেশে যত স্ট্রিট চাইল্ড আছে, শুধু ঢাকা শহর কেন্দ্রিক না, বিভিন্ন শহরে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় আছে, এদের প্রত্যেকের পেছনে একটা গল্প আছে, এবং যে গল্পটা যদি আমরা পুরোপুরি জানি তাহলে আমরা কেউই ওদের সাথে খারাপ আচরণ করতে পারব না। আমাদের কিছু কিছু জায়গায় মোটা দাগে সন্দেহ আছে, কিন্তু এটা ঠিক যে যে প্রতিষ্ঠানগুলোদেরকে নিয়ে কাজ করে এদের মধ্যে অধিকাংশ প্রতিষ্ঠানই ভালো, এবং এনারা যদি কাজ না করতেন তাহলে আলটিমেটলি এদের অবস্থা আরও দুর্দশা হতো। সুতরাং প্রতিষ্ঠান কেন্দ্রিক হেল্প থেকে শুরু করে ব্যক্তিগত পর্যায়ে সমস্ত জায়গাতে এইসব ছেলেমেয়ে যারা আছে তাদের কাজে লাগার জন্য আপনার দিক থেকে যতটুকু পরিমাণ সাহায্য প্রয়োজন আপনারা সেটার হাত বাড়িয়ে দেবেন। আর যদি কিছু করতে নাও পারেন, অ্যাটলিস্ট খারাপ ব্যবহার করবেন না, যেটা খুব 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 প্রয়োজন। শেষ একটা প্রশ্ন করতে চাই, এদেরকে সিলেক্ট করাটা হয়েছে কিভাবে? এরা ক্রিকেট খেলে, মানে খেলতে পারে নাকি খেলবে, এইভাবে সিলেক্ট করা? আসলে
আসলে আমাদের আমাদের লিডার অনেক বাচ্চা আছে, সব বাচ্চাগুলোকে নিয়ে আমাদের প্রথম টিম হয়েছিল, মানে প্রথম হচ্ছে যে অনেকগুলো বাচ্চা ছিল প্রথমে, এই অনেকগুলো বাচ্চার মধ্যে আমাদের একজন ক্রিকেটে যিনি মাঝে মাঝে সাপোর্ট করেন আমাদেরকে, তো তার হেল্প নিয়ে দেখা যাচ্ছে সবগুলো বাচ্চার মধ্যে থেকে আমাদের এই বাচ্চাগুলোকে।
আচ্ছা আচ্ছা, মানে যাদের মধ্যে সে যোগ্য দক্ষতাটুকু আছে।
জি জি।
তো আপনাদের হাতে যতটুকু সময় আছে এই সময়ের মধ্যে আমার মনে হয় যে ইউ শুড টেক আ স্টেপ, প্রপার স্টেপ, যে অ্যাটলিস্ট প্রাইম মিনিস্টারকে নোটিস করেন, যাতে করে ওদেরকে কিছুটা হলেও প্রপারলি ট্রেন আপ করা যায়। সো প্রিয় শ্রোতা, আমরা শেষ করছি আজকের অনুষ্ঠানটা, এবং আমরা চাইব যে খুব ভালো একটা ইম্প্যাক্ট পড়ুক। যে ভিডিওটার কথা আমরা বলছিলাম সে ভিডিওটা আমি আমার পেজ থেকে শেয়ার করতে চাই, এবং আমরা জানি যে আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত সচেতন এসবের ব্যাপারে, এবং আমরা চাই এই সব ছেলেমেয়েরা দেশের বাইরে যাক, তাদের অন্তত আমাদের কোন জটিলতার কারণে তাদের দেশের বাইরে যাওয়া না, বা এই খেলাতে যেখানে বাংলাদেশের সুনাম অর্জন হওয়ার একটা সুযোগ আছে সেইখানে পার্টিসিপেট করার যে ব্যাপারটি সেটা যাতে কোনোভাবেই বিঘ্ন না হয় সে বিষয়টা যেন আমরা সবাই দৃষ্টি রাখতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ, আজকের অনুষ্ঠানটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকুন। আপনারা সবাই শুনছিলেন প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প,
শুনছেন আরজি কিব্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প।
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
Exclusively on FusionBD.com.